exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। হ্যালো 8920 শুরুতেই আজকে বলে নেই, আপনাদের জন্য একটি বিশেষ নিউজ, বিশেষ খবর থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠানে, যেটা আমার জন্য খুব হ্যাপিলি বলবো আমি, যে আমার জন্য একটা বিশাল একটা স্টেপ এবং সে বিষয়টা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। কিন্তু যেটা হয় বরাবরের মতোই, যে হ্যালো 8920 মানে জীবনের গল্প, সেই জীবনের গল্পটা এখানে উঠে আসবে, সেই গল্পের মাঝখানেই হয়তোবা আপনাদের জন্য এই অ্যানাউন্সমেন্ট আমার থাকবে। অ্যানাউন্সমেন্টের জন্য আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং এটা একটা বিগ স্টেপ আমার জন্য উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর যা বলার আছে বলবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই এই নাম্বারটি আপনারা ব্যবহার করবেন। এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হই কে আজকের গেস্ট, কে আজকের অতিথি আমাদের সঙ্গে। আচ্ছা, আপনার নামটি একটু বলেন প্লিজ।
আমার নাম মোহাম্মদ রুবেল ব্যাপারী।
রুবেল ব্যাপারী,
জি।
আচ্ছা, বয়স কত এখন?
আমার এখন 34 বছর।
34 বছর বয়স। তো রুবেল ভাই, আপনি তো হ্যালো 8920 শোনেন নিশ্চয়ই?
আমি আপনার তিনটা অনুষ্ঠান আমি নিয়মিত শুনি।
কোনটা কোনটা?
জীবনের গল্প, যা বলিব সত্য বলিব, আর ডর।
ডর, আপনি কি জানেন যে ডরে রিসেন্টলি একটা পরিবর্তন এসছে?
যে আমি টেরট কেয়ার,
ট্যারট কার্ড, ট্যারট কার্ড, রাইট, ওকে।
ওটা আমি আমি নাইট ডিউটির মিত্র আমি শুনি
এই ডরটা। যাহা বলিব সত্য বলিব,
বিশেষ করে ট্যারট,
ট্যারটটা শোনেন, ভেরি গুড। যাহা বলিব সত্য বলিব তো একটা পরিবর্তন এসেছে, সেটা কি আপনি জানেন? কি এটা?
এসবি না জেনে কি বলে,
জেবিএসবি, হ্যাঁ, আনসেন্সর্ড। গত মাস থেকে আমরা
মানে একটা
200তম পর্ব থেকে, হ্যাঁ, একটা সপ্তাহ হয়েছে শুধুমাত্র, এবং এই মাসের শেষ সপ্তাহে ওই পর্বের একটা ধারাবাহিক আমরা একটা এপিসোড প্রচার করব। ওকে, ঠিক আছে, চলুন আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকেই, যেখানে থেকে আপনি বলতে চান।
আমার যখন 2.5 বছর বয়স তখনই আমার মা মারা যায়।
কয় ভাই বোন ছিলেন
আপনার? আমার 3 ভাই 2 বোন।
3 ভাই 2 বোন, ওকে।
আমি সবার ছোট।
ওকে,
তখন আমার বাবা আমাকে ফালুক দিয়ে দেয়।
ফালুক দিয়ে মানে কার কাছে ফালুক দেয়?
আমার আপন নানার বাড়ির সাথে আর কি।
হ্যাঁ,
যাদের কাছে ফালুক দেয় ওরা আসলে তেমন বেশি অর্থশালিক না, দিন আনি দিন খেত।
ওকে,
বিশেষ করে যাদের কাছে আমাকে ফালুক দিছে ওনারাও আমাকে ফালে নাই।
আচ্ছা,
ওনাদের বাবা মা মানে আমার ফালুক নানা এবং নানি, ওনারা আমাকে পালন করে।
আচ্ছা,
তো ওনারাও খুব দারিদ্র ছিলেন আর কি, তেমন বেশি অর্থশালী না। এইভাবে আসলে জীবনটা চলে, পড়ালেখা তেমন বেশি হয় নাই। ক্লাস 6 তলাকে আমি পড়ালেখা করছি, এবং এই ক্লাস 6 তলাক যেন আমি পড়ালেখা করছি তাও আমি নিজে খরচা চালাই।
আচ্ছা,
যেমন মানুষের ক্ষেতে কাজ করতাম, মানুষের কাছে সুপারি ফাড়তাম, মানুষের কাছে নারিকেল ফাড়তাম।
ওকে,
এই ইনকামে যা পাইতো পড়ালেখার খরচ জোগাড়ের জন্য খাতা কলম এবং পরীক্ষার ফিস, স্কুলে ভর্তি হওয়ার যে টাকাটা, এগুলা জোগাড় করতাম। আর ছোটবেলা থেকে আমি একটা জিনিসে খুব লক্ষ্য করতাম, কার কেমন আচার এবং আচরণ, কে কিভাবে কথা বলে, কার উপরে বেশি রেগে যায়, কার উপরে কেমন ভাবে খুশি হয়।
ছোটবেলা থেকে?
একদম ছোটবেলা থেকে। মানুষ বলতো তোকে তো পালক দিয়ে দিছে, তোর বাড়িতে আসলে এটা না, এরা তোর আসল বাবা মা না। তখন আমি বলতাম এটা কি, কিভাবে পালক দেয়। পরে সব বলতো আর কি, তোর আপন মা মারা গেছে। এভাবে আসলে দেশ গ্রামের মানুষ মুখে যেটা আসে এটাই বলে দেয়। পরবর্তী চিন্তা করতাম আসলে তো আমার বাবা মা তো আমাকে তেমন বেশি একটা আদর স্নেহ করে না।
বাবা মা তো নাই আপনার?
হ্যাঁ, মানে যেই বাবা মার কাছে আমাকে পালক দিছে ওনাদেরকে আমি বাবা মা বলি।
মানে পালক পিতা মাতা কি করতো, পেশায় কি ছিল?
পেশায় দিনমজুর, মানে কৃষি কাজ করতো আর কি।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো এমন দেখা গেছে ওনাদের বাপ মার কাছে যেন আমি বড় হয়েছি, মানে আমার পালক নানা নানির কাছে। দেখা গেছে এই বাড়িতে যদি কাজ থাকো আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসে কাজ করাতো, আবার ওই বাড়িতে কাজ হলে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে আমাকে কাজ করাতো।
ওকে,
যাই হোক, এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলাম। আসলে যাদেরকে পালক দেওয়া হয় তারা আসলে কতটা কষ্ট দিন মানুষ হয় আসলে তারা একমাত্র বুঝে। 6 এ উঠছি কিন্তু 6 এ পরীক্ষা দিই নাই, ঢাকা চলে আসলাম 1996 সালে।
জি,
এক রুটির বেকারিতে জব নি।
আচ্ছা,
ওখানে একটানা 6 মাস আমি চাকরি করি, তারপর আমি বাড়িতে চলে যাই আর আসি না। তারপর ওইভাবে আবারও বাড়িতে রয়ে গেলাম। 97 লাস্টে দিই আমি আবার ঢাকা শহর আসি, আসি এক হোটেলে জব নি।
হোটেলে বয়স কত
তখন? আমার বয়স 12 বা 13 বছর হবে। মেসিয়ার গোর সাথে একটা হেল্পার লাগে না গ্যালাস দেওয়ার জন্য, ওই গ্যালাস দেওয়ার আমি চাকরি নি ঢাকা বৌদ্ধ মন্দির সবুজবাগ। মাস গেলে আমাকে 300 টাকা মাইনে দিত, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। 6 মাস আর কি করার পর পরবর্তীতে অন্য আর একটা হোটেলে যাই। ওই জায়গায় দৈনিক 20 টাকা করে দিত হাজিরা, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি, 10 টাকা স্যালারি বাড়লো। ওই হোটেলে থাকি আমি কাজটা শিখি, যেমন মেসিয়ারি কাজটা শিখি, প্রায় আরো 6 মাস থাকি করার পরে। সাথে আর একটা হোটেল আছে, ওটার নাম শিখে ঢাকা বিরিয়ানি হোটেল, ওই ঢাকা বিরিয়ানি হোটেলে যাই, আমার বেতন দেয় তখন দৈনিক 60 টাকা, মাসে 1800 টাকা। ওখানে 1 বছর করার পরে দিয়ে আমার কোনো বেতন বাড়ে না, আমি বলছি বেতন বাড়ান, বেতন বাড়ায় না। সাথে আরেকটা হোটেল ছিল, নাম ছিল হারুন হোটেল,
মানে লেখাপড়া একেবারেই হলো না,
একেবারে আর হলো না, 6-এ পরীক্ষা না দিয়ে চলে আসলে যেমন ওই তলায় কে শেষ। ওই হারুন হোটেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তো হারুন ভাই আমাকে বলতো, রুবেল তুই আমার হোটেলে চলে আস, তোর আমি 20 টাকা বেশি দিব। পরবর্তীতে আমি ঢাকা বিরিয়ানি হোটেলের মালিককে জিজ্ঞেস করলাম, আমরাদ ভাই যদি বেতন বাড়াই দিতে পারেন তাহলে আমাকে রাখেন, নইলে ভাই আমাকে বিদায় করে দেন। হরেক ভাই বেতন বাড়াই দেওয়ার মতন ক্ষমতা আমার আর নাই, তুমি চাইলে অন্য জায়গায় চলে যেতে পারো। তা আমি তারপরের দিনে ওই হারুন হোটেলে জব নিলাম, প্রায় বর্ষরানিকের মতন আমি চাকরি করি। বাড়িতে এরবিতে কোনো আসা যাওয়া হতো না, দেখা গেছে বছরে 1 বা 2 বার আসতাম, দুইবার। তাদের একটা ছেলে সন্তানের প্রতি একটা আদর স্নেহ ভালোবাসা ওটা পাতাম না, ওটা ওরা মানে আসলে ওরা আমাকে সন্তান বলে কোনো স্বীকৃতি যেন দিবে এটা ওদের মধ্যে ছিল না।
এটা কি পালক পিতার কথা বলছেন?
জি জি জি।
ওকে,
তা না, এমন না যেন ওদের আর একটা সন্তান আছে, ওদের আর একটা কোনো সন্তানও নাই।
সন্তান বলতে তিনটা মেয়ে তো ছিল?
হ্যাঁ, তিনটা মেয়ে ছিল, মানে ছেলে সন্তান নেই।
জি।
তো যাই হোক, আমি কিন্তু ওদেরকে বাবা মা বলি ডাকি।
ওকে,
এভাবে চলতে থাকলো। তারপরে আমি ওখান থেকে অন্য একটা হোটেলে চার কিনি
চাকরি।
হ্যাঁ, আমি কিন্তু এখানে বেতন পাইতাম 80 টাকা, অন্য হোটেলে চার কিনি 60 টাকা, 20 টাকা কমে। মেসিয়ারের আসলে বর্ষ হয় বকশিসের উপরে। ওই হোটেলের নাম হচ্ছে গিয়া সুমি হোটেল। ওই হোটেলে দৈনিক বকশিস পাইতাম আমি 150, 200, 250, 300 এরকম। ওই হোটেলে ডিউটি ছিল 8 ঘন্টা, 8টা থেকে 4টা তলকে আমি ডিউটি করতাম। ওই হোটেলটা ছিল মান্ডা, আমি থাকতাম কিন্তু আহমদবাগ। 4টা 5টার দিকে আবার আমি আহমদবাগ চলে যেতাম। ওখানে আমার এক বড় ভাই ছিল, প্রায় বন্ধুর মতনে, ওনার নামটা ছিল জায়েদ। ওনার একটা মুদি দোকান ছিল, ওনার দোকানে আমি সময় দিতাম। উনি মানে এক একা দোকানদারি করতে খুলাইতো না, আর আমি আসলে আমার বলতো, রুবেল তুমি একটু বসো, আমি একটু ঘুরে ফিরে আসি। উনি আমাকে বসাইতে উনি এই দেখে দিকে যাইতে ওনার কোনো খবর থাকতো না। তো এভাবে চলতে চলতে 2004 সালে একদিন সন্ধ্যাবেলায় চৈত্র মাস প্রায়, দোকানে বসে রয়েছি আমি। তখন আমি কিন্তু স্মোকিং করতাম।
আচ্ছা, স্মোক করতেন? হ্যাঁ।
যে ওই আছে না ক্যাশের উঁচা ক্যাশ ছিল, তো ওই ক্যাশের নিচে মাথা দিয়ে মানে আমি সিগারেটটা টানতে আসি। এমন তাতে একটা মেয়ে এসে বলতে আছে, ভাইয়া দুইটা আইসক্রিম দেন। তখন আমি মাথাটা উঠে হাতের মধ্যে সিগারেট আমি কল্লারে উঠে আমি মেয়েটার দিকে শুধু তাকিয়ে রয়েছি। তখন ওই বললো, ভাই আপনার কাছে আইসক্রিম চাইছি, আপনি শুধু আমার দিকে তাকিয়ে রয়েছেন, ব্যাপার কি? পরবর্তীতে দুইটা আইসক্রিম দিলাম, উনি 10টা টাকার একটা নোট দিল। ওই 10টা টাকার নোটটা আমি ওই ক্যাশে না থুয়ে ওটা আমি আমার পকেটে রাখলাম।
পকেটে রাখলাম কেন?
এই কারণে, মেয়েটা যখন আমাকে বললো ভাইয়া দুইটা আইসক্রিম দেন, আমি ওই টেবিলের নিচে মাথা দিয়ে মানে সিগারেট টানতেছি। মানুষজন যাতে না দেখে, পরিচিত মানুষজন থাকে না, ওরা দেখলে তো সমস্যা। ওই এসে বলতে আছে, ভাইয়া দুইটা আইসক্রিম দেন। তখন মাথাটা উঠে দিয়ে মানে জীবনে অনেক মেয়ে দেখছি, ওর মতন মানে এরকম দেখলাম না, দেখিয়ে আমি ওর দিকে তাকাই দিয়েছি। পরবর্তীতে ওকে দুইটা আইসক্রিম দিলাম, আইসক্রিমটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার মনে হলো, কি ব্যাপার, টাকাটা দিয়ে আমি ক্যাশে না থেকে আমার পকেটে দিয়েছি, এটা তো বড় অন্যায়। আমি টাকাটা আমার পকেটে থেকে হাত দিয়ে বার করি, আমি কি যাক পকেটে যেতে রেখে দিয়েছি, তা পকেটেই থাক, ক্যাশে থাকার দরকার নেই।
মানে মেয়েটা এত ভালো ছিল দেখতে, নাকি মেয়েটাকে দেখে এরকম হয়েছে, নাকি ওই সিগারেটের জন্য হয়েছে?
না না, মেয়েটাকে দেখে,
মানে মেয়েটাকে দেখে আপনার ভিতরে এইরকম একটা ফিল এসছে?
জি জি।
ওকে
ওকে, মেয়েটাকে দেখে। তখন দোকানদার আসলো, আমি বলতেছি জাহিদ ভাই আপনি বসেন, আমি চলে যাই। কয় ঠিক আছে তুমি চলে যাও, যাই ঘুমাও তুমি, তো আবার সকাল, আমি আবার সকাল 6টা বাজে দোকানে যাবো। আমি কি সেই রুগেরম, আমি তো একটা কাজ করছি, কয় কি আমি তো আপনার ক্যাশের থেকে আমি 10টা টাকা নিছি। তো উনি বলে, আরে পাগল, এই 10টাকা নিছি এটা উনি বলা লাগে না। আমি কই, না ভাই আসলে এই 10টা টাকা আমার খুব প্রয়োজন ছিল, কার এটা কোনো সমস্যা না। তখন আমি ওই 10টাকা নিয়ে চলে আসলাম। এখন ওই 10টাকা আমি মানিব্যাগের ভিতরে এমন যত্নভাবে রাখছি, ওই মানিব্যাগটা খুললে যেতে ওই 10টা টাকার নোট দেখি আমি, আর ওই 10টা টাকার নোট দেখলে এই মেয়েটার কথা আমার মনে পড়ে।
ভেরি ইন্টারেস্টিং।
কিন্তু এই মেয়েটার নাম কি, কোথায় থাকে, কোথায় বাড়ি, কোথায় কি, আমি
কিছুই
জানি না। যাই হোক, পরের দিন আমি আবার দোকানে আসলাম, এসে বসে রইলাম, মেয়েটা আর আসে না।
মানে সব কাস্টমার আসে কিন্তু মন ভরে না, খালি মনে থাকছে কখন মেয়েটা
আসবে। আমি শুধু মনটায় খালি বলে, কি ব্যাপার মেয়েটা আসে না, এটাই বলে। একদিন গেল, দুদিন গেল, দুদিন আসে না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল, ব্যাপার কি?
এর আগে কখনো দেখেনি?
এর আগে আমি আর কখনো দেখিনি, আমি ওই এলাকার ভাবছি 3-4 বছর ধরে, কিন্তু মেয়েটাকে আমি আর দেখি না। 3 দিন পরে মেয়েটা আসলো, আমিও দোকানে, জাহিদ ভাইও দোকানে, আবার এসে বলতেছে দুইটা আইসক্রিম দেন। এলা জাহিদ ভাই দুইটা আইসক্রিম দিচ্ছে, আমি মেয়েটার দিকে তাকাই দিচ্ছি। মানে কোনো কিছু বলার সাহস হয় নাই আর কি।
মানে ওই সময়টাতে ভেতরে কেমন হচ্ছিল? ধুকপুক ধুকপুক যেটাকে বলে, মানে হার্ট বাস্ট হয়ে যাবে এরকম অবস্থা,
ওইরকম অবস্থা। কিন্তু মেয়েটাকে তো আমি কিছু বলবো ওইরকম মানে আমার মুখ দিয়ে আসে না। আর মেয়েটাকে দেখলে আমি খুব মানে একদম ঘামিয়ে যেতাম,
আড়ষ্ট হয়ে যেতাম পাথরের মতো।
হ্যাঁ, তখন আমি খুব মোটা ছিলাম।
আচ্ছা,
66 কেজি ওজন ছিলাম।
ওরে বাপ, বছর বয়স কত বছর বয়স এটা?
তখন আমার 20 বছর,
20 বছরের মতো বয়স। ওকে,
তখন হোটেলে কাজ করি তো খালি
খাওয়া দাওয়া করতেন?
হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া। আমি তো হোটেলের ম্যানেজার ছিলাম, ক্যাশে শুধু বসে থাকতাম, এটাই আমার কাজ।
আচ্ছা,
তারপরে যাই হোক, মেয়েটা দুইটা আইসক্রিম নিয়ে চলে গেল। এখন জাহিদ ভাই লক্ষ্যটা ফলো করছে, ফলো করে আমাকে বলে কি ব্যাপার অর্ধেক এর মতো কিছু। আমি কি না ভাই কিছু না, এমনিতে দেখি নাই তো ওই মেয়েটাকে কোনো সময়। আপনার কোন সময় দেখছেন জাহিদ ভাইকে বলি? কয়না আসলে আমি তো মেয়েটাকে আর দেখি না, মনে হয় নতুন আসছে এ এলাকা। আমি কি তাই হতে পারে, যাই হোক আমি আর কিছু বলি না। তারপরে পরের দিন আবার আসা, আবারও দুইটা আইসক্রিম নিল। পরপর 3 দিন এসে দুইটা দুইটা করে আইসক্রিম নিল। আমি কি ব্যাপার কি, দুইটা দুইটা করে আইসক্রিম নেয়, অন্য কোনো সদাই নেয় না। যাই হোক, এরকম ভাবে 1 মাস চলে গেল, আমি কিন্তু মেয়েটার সাথে কোনো কথা বলিনি। আর ওই জাহিদ ভাই দোকানে বেশি বেশি করে সময় দিই এই মেয়েটাকে দেখার জন্য, কিন্তু মেয়েটাকে কিছু বলার মানে আমার কোনো সাহস হচ্ছে না। 1 মাস পরে আমি জাহিদ ভাই বললাম, কি জাহিদ ভাই আসলে এই মেয়েটার নাম কি, কই থাকে, কি করে, একটু খবর নিয়েন তো। কয় কেন? আমি কই না ভাই, আপনি এমনি খবর নিয়েন। কবে ব্যাপার কি? আমি কি ভাই, মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। আমি যেন আপনাকে বলছি, আপনার দোকান থেকে আমি 10টা টাকা নিছি, এই মেয়েটাই 10টা টাকা দিছে।
আচ্ছা আচ্ছা।
পরের দিন আসছে, আমি ও দোকানও জাহিদ ভাই আর কিছু বলেন, আমি কি ব্যাপার কিছু বলেন না কেন? কয় না দেখি কি করা যায়। তারপরের দিন আবারও আসছে, একটা বাচ্চা নিয়ে আসছে।
জি,
বাচ্চাটার বয়স 4 বছর হবে।
আচ্ছা,
আমি তো বাচ্চাটা দেখি আমার মাথা পুরো হিট, পুরো গরম।
ওকে,
মানে আমার খুব রাগ হয়ে গেল। আমি হয়তো মানে মুক্তি বলতে পারি না, কিন্তু মন থেকে ওরা আমি ঠিকই ভালোবাসছি।
জি,
তখন আমি জাহিদ ভাই কি ব্যাপার তুমি এরকম করতেছো? আমি কে আরে ভাই, জীবনটা প্রেম করলাম, মানে মুক্তি না বলতে পারি কিন্তু মন থেকে তো ভালোবাসছি, তাও সাথে একটা বাচ্চা। জাহিদ ভাই কার বাচ্চাটা অন্য আহত হতে পারে, অন্য কারো। আমি কে না ভাই, ওর চেহারা আর বাচ্চাটার চেহারা একইরকম লাগতে আছে, অন্যের হবে এটা আমি মানতে পারি না। তখন জাহিদ ভাই বলতে আছে ঠিক আছে আমি দেখবনি। আচ্ছা, পরের দিন আসলো, এই ব্যাপারটা দেখার পরে আমি আর দোকানে আর আসি না। পরে জাহিদ ভাই আমি কাছে ঠিক আছে আপনি খবর খোঁজ নিয়েন কি অবস্থা। ওই মেয়েটা আসার পরে 2 দিন পরে আসলো, বলতে আছে কি ব্যাপার আপনার, মানে আপনার এলাকায় কি নতুন কই আসেন? তখন বললো হ্যাঁ আমার, মানে জাহিদ ভাই পুরো ডিটেল খবর নিল বাড়ি কোথায়। তখন বললো বাড়ি চাঁদপুর।
আচ্ছা,
আর আগে কোন এলাকায় আগে ছিল? মুগদা। এলাকায় এখানে নতুন আসছে।
মেয়েটাকে জিজ্ঞেস করছে আপনার সামনে?
না না, আমার সামনে না, পরবর্তীতে জাহিদ ভাই আমাকে বললো আর কি।
আচ্ছা আচ্ছা।
ও বাচ্চাটা, বাচ্চাটার কথা জিজ্ঞেস করেন বাচ্চাটাকে। পরে আমি জাহিদ ভাই আপনি সবকিছু জিজ্ঞেস করলেন কিন্তু বাচ্চাটাকে এটা জিজ্ঞেস করলেন না? কয়ারে ভাই সবকিছু একবার জিজ্ঞেস করলেন, আমি দূরে সবকিছু একবার জিজ্ঞেস
করলাম।
আমি কিনলাম জিদে দোকানের সামনে কিছু চকলেটের 2টা বয়ম 2 হাতে নিয়ে আমার এমনি ফালাই দিলাম রাগে। এটা হলো নাকি ভাই? হ্যাঁ, বাড়ি কই গড় কই এটা আমার দেয়ার বিষয় না, বাচ্চাটাকে এটাই আমার দেখার বিষয়।
ওকে,
তখন জাহিদ ভাই তুমি এটা কাম করলে, এটা তো আমার ব্যবসা, আমি কামদার ব্যবসার গুল্লি মারলাম আমি।
ওকে,
পরবর্তীতে এইভাবে যাই হোক আমি আর দোকানে আসি না। পরে একদিন জাহিদ ভাই ফোন করলো দোকানে আসো, আমি কিন্তু আমি দোকানে আসবো না, 1 সপ্তাহের মতন আসি না। পরে একদিন জাহিদ ভাই বাসায় গিয়ে আমার বাসায় রাত্রের 11টা বাজে গেছে, যে আমাকে বলতেছে আমি খোঁজটা নিচ্ছি বাচ্চাটা ওর না।
ওকে,
বাচ্চাটা ওর না, বাচ্চাটা কার? কর ভাইয়ের, ওর বড় ভাইয়ের। আমি কিন্তু আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি যদি দোকানে যাই এই কারণে। ক না সত্য। যাই হোক, তারপরের দিন আমি ঠিকই দোকানে গেলাম, দোকানে যাই বসে রয়েছে কিন্তু আসে না। জাহিদ ভাই থেকে জানতে পারলাম মেয়েটার নাম সুবর্ণা। যাই হোক, পরবর্তীতে প্রায় মনে হয় আরো 3-4 দিন পরে আসছে বাচ্চাটা এবং বাচ্চার মেয়েটা সহকারী আসছে। তখন আমি বাচ্চাটা বললাম মামা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি খাবা? ক আইসক্রিম আর চকলেট। তখন আইসক্রিম আর চকলেট দিলাম। আমি কই উনি তোমার কি লাগে, মানে ওর সামনে এত সুন্দর করে জিজ্ঞেস করতেছে উনি তোমার কি লাগে? মামা কয় আমার ফুফু। তখন আমি যে পুরো শিওর হলাম,
তখন আপনার মানে জীবনে পানি আসছে।
হ্যাঁ, আমার মানে শরীরটা এখন মানে পুরা যে গরম ছিল ওই গরমটা আমার শরীরটা নেমে গেছে, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে আমি এক্ষণে এত একটা একদম খুশি হয়েছি মানে বলার বাইরে। তো মেয়েটা কিন্তু দোকানে আসলে আমি শুধু ওর দিকে তাকাই থাকতাম এরকমই। একদিন ওর কলেজে যাইতে আছে, আমি ওর পিছু নিলাম প্রায় 10-15 মিনিট ওর পিছু পিছু হাঁটতে আসি, মানে কিছু বলবো বলবো এরকম ভাব কিন্তু বলতে পারতেছি না। আর মেয়েটাই দাম করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতে আসে কি ব্যাপার আপনি আমার পিছু নিলেন কেন? তা আমি মনে মনে কি আল্লাহ আজকে যা হবার হবে। তখন আমি বললাম ঠিক আছে আমি যাতে তোমার পিছু নিয়েছি প্রথম থেকে আমি তুমি বলে ফেললাম। আমি ঠিক আছে আমি তুমি যাতে বলছো তোমার পিছু নিয়েছি, যাক তোমার পিছু থাকবো না, আমি তোমার সামনেই গেলাম, এখন থেকে আমি তোমার সামনে নিলাম। কম মানে কি? আপনি কি চান আমাকে বলতেছে? আমি কই আপাতত তোমার ফোন নম্বরটা হলে আমার চলবে।
ওকে,
এ কথাটা বলে মানে মুখটারে একটু তেরা ব্যাখ্যা করে কোনো কিছু না বলে সোজা চলে গেল।
মানে তুমি করে বললেন প্রথমে?
হ্যাঁ, আমি প্রথমে তুমি করে বললাম।
আচ্ছা, তুমি এটার নামও জানেন না তখন পর্যন্ত?
হ্যাঁ জানছি।
কি নাম?
ওই যে যাইবে থেকে জানছি, সুবর্ণা।
সুবর্ণা?
জি।
ওকে।
তখন আমি বলছি কি চান? আমি বলছি আপাতত তোমার ফোন নম্বরটা হলে আমার চলবে। তখন মুখটারে একটু তেরা আসে না,
ওই যে মেয়েরা একটু ভেঙচি কাটে।
হ্যাঁ হ্যাঁ, ওরকম করি সোজা হাঁটি মানে চললো আর কি, আমাকে আর কিছু বললো না।
ওকে।
তখন আমি কই কি ব্যাপার বলে কি ভুল করলাম? এটা বলার পরে মেয়েটা না তিন দিন চার দিন পাঁচ দিন আর দোকানে আসে না। আরেকদিন আমি ওর পিছু নিলাম, কলেজ যাইতে আসে, দেখলাম কোন কলেজে পড়ালেখা করে। ওদিন আমি আর দোকানে যাই না, দোকান তো আর বিকাল করি, দুই দিন দোকান মিস দিই ওর পিছু দিলাম। তো পরবর্তী দেখলাম উনি বাসাবু এক কলেজে পড়ালেখা করে, যাই হোক ওখানে যাই আমি বসে থাকতাম। এরকম ভাবে তিন দিন চার দিন বসে থাকতাম। পরে একদিন বলছে আপনি এখানে কেন বসে থাকেন? আমি কিনা আমার ভালো লাগে এই কারণে বসে থাকি। ভালো লাগে বসে থাকেন, ঠিক আছে বসে থাকেন। এরকম ভাবে তিন চার দিন গেল। আরেকদিন বললাম আমি কি আপনাকে দিন একটা কথা বললাম, এবার আবার আপনি করি বললাম। ভাবলাম যে তুমি করি বলার পরে কি উনি কি কোনো মাইন্ড করলো নাকি, তাহলে আপনি করি বলে দেখি কি বলে। এবার আমি বললাম আপনাকে কাছ থেকে আমি যে ফোন নম্বরটা দিন চাইলাম, আপনি তো হয় না কিছু বললেন না। উনি একটু জোরে বলল আমি ফোন চালাই না, আমার ফোন নাই।
ওকে ওকে।
আমি বললাম ফোন নাই বললে তো হয়, ফোন কি একটা কিনে দিই? ও বলে আমি কি ফকির নাকি, আপনার ফোন আমি চালাবো, এই বলে চলে গেল, আর কোনো কথা বলল না। আমি বললাম যাক, দুদিন যেতে কিছু কিছু কথা বললাম, মনে একটু সাহসটা বাড়লো।
জি।
বেশ কয়েকদিন এভাবে চলার কারণে আমি একদিন দুই দিন তিন দিনের ভাবে ফোন নম্বর চাইছি। একদিন এসে নেন ফোন নম্বরটা, নেন সিটি সেল একটা নম্বর দিছে। তখন আর সিটি সেলের একটা যোগটা ছিল আর কি একটু বেশি।
জি।
তখন ফোন নম্বরটা দিচ্ছে, আমি কি এটা কি বাসার কনে এটা আমি ইউজ করি। তখন আমি ফোন নম্বরটা নিয়ে রাতে বারোটা বাজে ফোন দিলাম। বারোটা বাজে ফোন দেওয়ার পরে বললো কে? আমি বললাম আমি, ওই যে ওই দোকানদার রুবেল। আপনি তো অরিজিনাল দোকানদার না? অরিজিনাল দোকান তো যাই দেয়। আমি কি আরে ঠিক আছে, আমি তার পার্টনার। ও বলে কো পার্টনার কি? আমি কি আরে দুজনে মিলে শেয়ারে ব্যবসা করি, এটা কি বলে পার্টনার?
আসলে তো আপনি শেয়ার
না। বলে তো আপনি কেন ফোন নম্বর নিলেন আর কেন ফোন করলেন? আমি কি না আপনি আমার দোকান কাস্টমার, তো কাস্টমারের খোঁজ খবর নেওয়াটাই তো দোকানদারের কর্তব্য, আপদ বিপদে স্মরণ করবেন এই আর কি। এভাবে দুই তিন মিনিট কথা করার পরে ঠিক আছে রাখি, ঘুম যাবো, ঠিক আছে রাখেন, রাখি দিল। রাখি দেওয়ার পরবর্তী এরভাবে দুই চার দিন ধরে কথা বললাম। একদিন ফোন দিছি আরে ওর ভাবিয়ে ধরছে, আর ভাবি দেওয়ার পরে কে? তখন আমি কণ্ঠ শুনি আমি বুঝে গেছি। তখন আমি বললাম কে ভাবি? কহে আমি কে কেমন আছেন? কহে হ্যাঁ ভালো আছে। খালুজি কেমন আছে? মানে আমি উল্টা পাল্টা কথা বলতে আসি যেতে না বুঝতে পারে। আমার বলে আপনার বাড়ি কই? অমুক আপনার দেব না, আমি অন্যটা নাম বুঝি। কয় না আমি কি তাহলে রং নম্বরে ফোন দিয়ে আসি সরি, কারণ এত রাতে রাতের বারোটা বাজে ফোন দিয়া এগুলা বলো তো একটা সমস্যা, এই কারণে আর বললাম না। যাক উল্টা পাল্টা বলে লাইনটা কেটে দিলাম। পরের দিন দোকানে আসলে বিকেল বেলা আমি বললাম তোমার আমি ফোন দিলাম রাতে, তোমার ভাবি দিল ব্যাপার কি? আমি আমার ভাবির কাছে দিছি, তুমি তোমার ভাবির কাছে ফোন দিলা? উনি বলে আমরা যদি ফোনটা না করেন আমি খুশি হই। আমি কি আর আমি যদি ফোন না করি তাহলে আমি বেজার হই।
আচ্ছা।
যাই হোক এভাবে চলতে থাকলো। তখন জাহিদ ভাই বললাম জাহিদ ভাই একটা ব্যবস্থা করি দেন না। বলে ভাই রে আমি তো দোকানদার, আমি কিছু করতে গেলেও সমস্যা। তো আমি কই ঠিক আছে যদি না পারেন। তখন আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটার নাম ছিল জাকির। জাকিরের সাথে আমি শেয়ার করলাম এই অবস্থায় এই ব্যাপার কি করা। আমার দোস্ত তুই চালাই যা, দেখা যাক কি হয়। তিন মাস এরকম ভাবে যাওয়ার পরে একদিন ওকে বলেই ফেললাম না, প্রথমে বললাম একটা কথা বলবো কি মনে করেন জানি না, তারপরে কথাটা বলা আমার খুব প্রয়োজনী, খুব জরুরি। ক বলেন দেখি আমি কি আসলে আপনি কি খালি নাকি বুকিং? ক মানে বুঝলাম না, আমি কি আমি আপনাকে ভালোবাসি এই কারণে জিজ্ঞেস করলাম আর কি, আপনি কি কারোর লাইক করেন নাকি করেন না? তখন কয় আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কি না আপনি আমাকে ভালোবাসা লাগবো না, আমি যে আপনাকে ভালোবাসি শুধু এই জায়গাটার মধ্যে আমার রাখেন, আপনি আমাকে ভালোবাসা লাগবো না ওঠার দরকার নেই, আমি আপনাকে ভালোবাসি এই জায়গাটাই শুধু রেখে।
এটা আপনি বললেন?
হ্যাঁ এটা আমি বললাম। তখন ওই কথা বলার পরে বললো এটা কেমন ধরনের কথা, আমি আপনাকে ভালোবাসি না আপনি আমাকে ভালোবাসেন, আবার বলে আপনি আমাকে ভালোবাসবেন এই জায়গাটার মধ্যে আমি আপনাকে রাখবো, এটা কেমন কথা? আমি হ্যাঁ এটি এভাবে চলুক না। যাক এইভাবে কথা বলতে আসি বলতে আসি পরবর্তীতে প্রত্যেক দিন ফোন করিয়ে শুরু করে দিয়ে আই লাভ ইউ
ফোন করেই বলেন
আই লাভ ইউ, বালামন্দ কোনো জিজ্ঞেস করি নেই।
বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল, তবে এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে। প্রিয় শ্রোতা, আজকের এই গেস্টকে আপনি দেখতে পাবেন আমার পেজে, আমার পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ। আর একটা বিষয় সবাইকে বলতে চাই, যারা এই পেজটিতে আছেন, যারা অনুষ্ঠানটি শোনেন, যারা অ্যাক্টিভ না, ফেসবুক একটা বিষয় কিন্তু ইদানিং করছে, ইনঅ্যাক্টিভ মেম্বার যারা তাদেরকে পেজ থেকে ডিলিট করে দিচ্ছে। অনেক বেশি ইনঅ্যাক্টিভ যারা একেবারে মাস দুই মাস, তিন মাস, চার মাস যাবৎ কোন রকম রেসপন্স নেই পেজে। সুতরাং আমি সবাইকে বলবো যে অন্তত পেজে থাকার জন্য আপনারা কিছুটা হলেও অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্টস করা, একটা দুটো কমেন্টস করা বা শেয়ার করা, লাইক দেওয়া, কারণ আমি আপনাদের কাউকে হারাতে চাই না। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে, তো যারা অ্যাকাউন্ট সেভ করতে চান তাদের যে ইনফরমেশনগুলো দরকার হয় সেগুলো দিয়ে সঙ্গে থাকবেন, কারণ আমি যদ্দূর জানি যে আমার প্রায় এখন পর্যন্ত আমার পেজটি থেকে প্রায় 40-50 হাজারের মতো ফেক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো এই জন্য সবাইকে একটু সতর্ক করছি আর কি। যারা এখানে আসতে চান ফোন করবেন আমাদেরকে, আমার ফোন নম্বর হচ্ছে 0961389892, আরো একবার বলি 0961389892। আমি 4 মিনিট পরেই ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া আপনার সাথে আছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে রুবেল। রুবেলের জীবনের গল্পটা আমরা শুনছি এবং হুইচ ইজ আনথিঙ্কেবল স্টোরি, কিন্তু যে ঘটনাটি আপনাদেরকে বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে আজকে আমার জন্য একটা বিগ ডে, বিগ স্টেপ, সেটা আসলে অনেকদিনের চাওয়া ছিল। আমার যারা শ্রোতা রয়েছেন, আমার যারা ঘনিষ্ঠ জন হয়েছেন রেডিওতে অনুষ্ঠান করতে করতে প্রায় 12 বছরের ক্যারিয়ারে, একটা স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। সো আই রিয়েলি ওয়ান্ট টু অ্যানাউন্স দিস বিগ স্টেপ, বাট বিফোর দ্যাট আমরা আবারও স্টোরিতে কন্টিনিউ করতে চাই এবং আমার সঙ্গে থাকবেন আশা করছি, বলবো আপনাদেরকে একটু পরে। ওকে, যেখানটা আমরা ছিলাম রুবেল, তারপর
ফোন করেই বলতাম আই লাভ ইউ। আসলে এইভাবে কথা বলতে বলতে উনি একদিন আমাকে বলে, দেখেন আপনাদের এইভাবে আমাকে জ্বালা যন্ত্রণ করেন, এটা ঠিক না। আমি কি ঠিক আছে, আমার কথার উত্তরটা দিয়ে দিলে তো হয়, কয় কি উত্তর দেবো আমি, কে যে আমি বলতেছি এটা রিপ্লাই দিলে তো হয়, তো এটা আমি জ্বালা যন্ত্রণ করি না। তারপর আসলে এইভাবে প্রায় বেশ 2-3 মাস কেটে যায়। ও এক পর্যায়ে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছ থেকে আমার ব্যাপারে জানতে লাগলো।
ওকে,
যখন দোকানদার জাহিদ ভাই, একটা বন্ধু আছে জাকির, আর একটা বন্ধু আছে মারুপ, এদের কাছ থেকে জানতে চায় আমি কেমন, আমার বাড়ি কোথায়, কত টাকা আমি স্যালারি পাই, এগুলা জানতে চায়। তো আমার বন্ধু বান্ধব সবগুলা তো আমি দেখাই দিছি, এরকম এরকম ব্যাপার সবগুলা বলছি, এই কারণে সবাই আমার নামে খুব ভালো রিপোর্ট দিচ্ছে ওর কাছ থেকে, ছেলেটা খুব ভালো, এইভাবে মানে বলতে থাকলো। পরবর্তীতে এইভাবে একদিন ও নিজ থেকে ফোন করছে, ও যখন নিজের থেকে যখন ফোন করছে, যখন দেখলাম ওর নম্বরটা, আমি তো মানে প্রায় আসমান থেকে মাটির, ব্যাপার কি, আমি আর রিসিভ করি না, আমি কই দেখি কি করে, আমি রিসিভ করি না। তিনবার দেওয়ার পর যখন রিসিভ করলাম, আমি কিন্তু অলরেডি দোকানে, কিন্তু আমাকে বলে কি করেন, আমি না ঘুমাইছি তো এই কারণে ফোন করছো বলতে পারি না। তিনবার ফোন করছি আমি, ঘুমের ভান ধরি মানে কথা বলতে আসছি, আমি তিনবার ফোন করছি আর আপনি আপনি ফোন ধরেন না কেন, আমি কি না মানে ওই যে ঘুমিয়েছিলাম তো এই কারণে ধরতে পারি না। আমি হ্যাঁ বলেন কি জন্য ফোন করছেন, তখন বললো কথা শুড একটু ফাল্টান যায় না। আমি যেমন ক প্রথমে তো বলছিলেন তুমি করি, আবার আপনি করি বলেন কেন, আমি কি না তুমি করি বলার কারণে আপনি যে ভ্যাকসিন মারছেন ওই ভ্যাকসিন দেখে আমি ডরাই গেছি, আপনি আমাকে তুমি করি বলেন।
সুবর্ণা সম্পর্কে কি জানলেন ততদিন পর্যন্ত, কিছু জানতে পেরেছেন কোথায় থাকে, কি করে, ওর বাবা মা কি করে, কিছুই জানেন কি তখন পর্যন্ত?
না
কিছুই জানেন,
কিছুই যাই না। ওকে, যদি হাত করতে পারি তার পরবর্তীতে সব জানবো। এদুরুকু যদি জানতে পারছি ওর বাড়ি চাঁদপুর। তারপর আমি কো ঠিক আছে বললাম, হর আমি বললাম কি কারণে ফোন দিছো বলো, কয়না এমনি তো আপনার খোঁজ খবর নিলাম, এখন তো আপনার দোকানে থাকার কথা, এখন ঘুমাচ্ছেন কেন, আমি কেন আমার শরীরটা খুব অসুস্থ, তোমাকে আই লাভ ইউ বলতে বলতে আমি খুব অসুস্থ হয়ে গেছি, এই কারণে আমি রেস্ট নিতে আসি। আমাকে বললে ডাক্তারকে, আমি ডাক্তার হয়েছে কি আমার জাহিদ ভাই, ওরা একটু হেসে দিল, হেসে দিয়ে বললো বললো থ্যাংক ইউ, এ কথা বললো। তা আমি কই কিছু বলবা, কয়না আর কিছু বলবো না।
লাভ ইজ প্রিটি ফর এভরি হিউম্যান কাইন্ড, কজ এটা কোনো জাত মানে না, কোনো পাত মানে না, এবং অফকোর্স এটা কোনো ক্লাস মানে না, এটা যখন অন্তরে আসে সৃষ্টিকর্তাই পাঠান, এবং এটা যে কারো প্রতি হতে পারে, যে কোনো সময় হতে পারে, এবং লাভ ইজ প্রিটি ইফ উই সুন্দরভাবে এটাকে চর্চা করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি। আজকের এই গল্পটা অনেক বেশি সুন্দর, কজ ও যেই শ্রেণীর মানুষই হোক না কেন, একজন মুদির দোকানদার হোক আর যেই হোক না কেন, ওর মধ্যে চমৎকার একটা ফিল ছিল, ওই ফিলটাকে আমি আমার ফিল দিয়ে অনুভব করার চেষ্টা করছি। আমার মনে হয় লিসনার যারা আছেন তারাও ঠিক একইভাবে আমার মতো করে ওকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ওর গল্পটা আমাদের সবার গল্প হয়ে যাবে। জি, যেটা বলছিলেন বলুন। তারপর
তারপর যাক ওটুকু বলি, ফোনটা রেখে দিল। পরবর্তীতে আমি জাহিদ ভাই দোকানে চলে আসি, কারণ জাহিদ ভাই দোকানে আসলে তো আমার দেখা হবে না, তাই জাহিদ ভাই দোকানে আসি, কিন্তু ও আর আসে না। দোকানে থেকে ফোন দিলাম, কই তুমি, আমি বাসায়, তা আসো, কয় না আসবো না আজকে আর, আমি কেন আইসক্রিম লাগবে না, কয় না আইসক্রিম লাগবে না, এইভাবে আমাদের কথা বলতে থাকলো। ওই ফোন দেওয়ার 2 দিন পরে ওই নিজ থেকে আবার আমাকে প্রপোজ করে, তখন আমি তো খুব খুশি, তারপরের দিন আমি বলতেছি তো ঠিক আছে, তারপরের দিন যদি শুক্রবার চলো ঘুরতে যাই কোথাও, বলে কই ঘুরতে যাব, আমি যে কোনো এক জায়গা হলেই হবে, চলো ঠিক আছে পাশে যেতে বালুর মাঠ আছে তো এখানে আমরা একটু মিট করি। পর ওখান থেকে ওখানে যাই আমরা প্রায় মনে হয় আধা ঘন্টা মতন ওখানে ঘোরাফেরা করে চলে আসি। জানতে পারলাম বাসায় কে কে আছে, বললো দুই ভাই, ও এক বোন দুই ভাই, মা আছে বাবা নাই, বাবি আছে আর বড় ভাই আছে ছেলেটা। তখন থেকে ওই ভাবতো আমি হিন্দু আর আমি ভাবতাম ওই মুসলমান। যাই হোক একদিন মানে ওদের পূজা।
আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা পেয়েছি, তার মানে সুবর্ণা হিন্দু ছিল
যে
আর ও ভাবতো যে ও আপনি ওর ধর্মের
যে
আর আপনি যেহেতু মুসলমান সুতরাং আপনি ভাবতেন সুবর্ণা মুসলমান
যে যে।
আচ্ছা তো ঠিক আছে বলুন। তারপরে
ওদের পূজা আসলো, তখন আমাকে ফোন দিয়ে বললো আজকে একটু আগের ভাগে দোকান থেকে এসে পড়ো। আমি বললাম কেন, ক পূজা যাবো। আমি গাড়ি পূজা কি জন্য কেন, আমাকে বললো কেন তুমি কেউ পছন্দ করো না, মানে মনে মনে ভাবি আমি যদি বলি না পছন্দ করি না, না জানি আমার প্রেম শেষ। আমি না না পছন্দ করি, হ্যাঁ পছন্দ করবো না কেন, কত লিটার আগের ভাগে চলে আসো। ঠিক আছে আগের ভাগে এসে পড়বো। তখন আসলাম চারটার দিকে আসার কথা, আমি চলে আসলাম দুইটা বাজে, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে পড়লাম তিনটা বাজে, বললাম চলো কই যাবে। তখন ওখানে একটা বৌদ্ধ মন্দির আর কি, মন্দিরে গেলাম ওখানে, ওখানে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম প্রায় দুই ঘন্টা মতন ঘুরলাম। পাঁচটার দিকে আমাকে বলতে এক জায়গায় নিতে বসলাম, বসার পরে আমাকে বলতেছে আমাদের বিয়েটা যদি আমাদের বাবা মা যদি না মেনে নেয় তাহলে আমাদের তো ফালাই বিয়ে করতে হবে, ওর মন থেকে বলতেছে। আমি কে হ্যাঁ তা তো ঠিক, তাহলে আমাদেরকে আসলে বেগে যেয়ে বিয়ে করতে হবে, কথা তো আমাদের বিয়েটা মন্দিরে হবে। ও বলতেছে, আমি কেন দূর মন্দিরে আমাদের বিয়ে হবে কেন, কয় কেন তো মন্দির ছাড়া করবে। আমি তুমি এটা বলো হয়তো কাজী অফিসে বা মসজিদে এগুলোর মধ্যে বলো। তখন ওই বলল কারে আমরা কি মুসলমান নাকি, কাজী অফিস বা এই মসজিদে বিয়ে করো ওগুলো তো মুসলমানেরা করে। তখন আমি বললাম তুমি কি প্রাণ করো নাকি, কয় না আমি সিরিয়াস। তখন আমি একটু ঘুরিয়ে ওর সামনাসামনি দাঁড়ালাম, আমি তুমি এটা কি বললা, ঘুরিয়ে জন্য দেখে চাইছি আমি একদম চোখগুলো আমার অনেক বড় বড় হয়ে গেছে। তখন আমি বুঝে ফেলছি
যে হিন্দু,
হ্যাঁ ওই যে হিন্দু। তখন আমার ভিতর বুকটা ফেটে আমার কান্না আসতে আসে, এটা কি হলো। আমি বললাম তুমি কি হিন্দু, ক হ্যাঁ তুমি হিন্দু না। তখন আমি আর কোনো কথাবার্তা না বলে আমি ওরে ওখানে রেখে আমি চলে আসলাম, আমি আর ওর সাথে আর কোনো কথাই বললাম না। তখন আমি ভাবলাম এখানেই শেষ, এটা আর সম্ভব না, আমাকে আর ফোনও দেয় না, আমিও ফোন দিই না। হয়তো আসে দুঃখ জাহিদ ভাইকে জিজ্ঞেস করে, কয় জাহিদ ভাই রুবেল ভাই কি কেন রুবেল ভাই মুসলমান, কয় রুবেল ভাই মুসলমান, ক হ্যাঁ, ক আমি তো হিন্দু। জাহিদ ভাই তো ফুলো টাসকি, কি তুমি হিন্দু, ক হ্যাঁ, কয় রুবেল জানে, ক আজকে জানছে আমাদের ফেমটা মানে ওই আমাকে প্রপোজ করার 15 দিন পরে আমাদের জানাজানিটা হলো। তখন আমি আর ওকে ফোন দিই না, ওই আমাকে আর ফোন দেয় না, 3 দিন আমাদের গ্যাপ ছিল।
ওকে
3 দিন পরে ওই আমাকে ফোন দিল, আর এই 3 দিন আমি জাহিদ ভাইয়ের দোকানও যাই নাই, কারণ জাহিদ ভাইয়ের দোকানে দিয়ে গেলে ওরা যদি দেখি তাহলে কিন্তু আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না। 3 দিন পরে ফোন দিল, কই তুমি, তখন আমি বললাম কেন ফোন দিছো, বললো না তুমি কই, আমি বললাম আমি দোকানে, আসলে আমাদের ব্যাপারটা যাই হয়ে হোক না কেন আমাদের কি এটা মিট করা যায় না। আমি কই দেখো মিট করার মতন আমি আর কিছু
ফেলতেছি না,
হ্যাঁ আমি কি মিট করবো, আমার মিট করার মতন কোনো কিছু নেই গা, কয় দেখো আমাদের একবার দেখা করাটা দরকার, দুই একটা তোমার দুই একটা ফ্রেন্ড নিয়ে এসো আর আমারও আমি দুই একটা বান্ধবী নিয়ে আমি যাই, কই দেখা করবা বালুর মাঠে এসে পড়ো। সন্ধ্যার পরে আমি আমার দুইটা বন্ধু নিয়ে গেলাম, একটা বন্ধু হয়েছে মারুফ আর একটা বন্ধু হয়েছে গিয়া জাকির, ওই দুইটা বান্ধবী নিয়ে আসলো। ওই বালুর মাঠটা বিশাল বড় বালুর মাঠ,
আচ্ছা
ওখানে বসারও কোনো ব্যবস্থা নাই, শুধু দাঁড়িয়ে আর হাঁটার উপরে ওইভাবে কথা বলতেছে। তখন আমি বলতেছে দেখো এখন কি করা যায়, আমি বললাম কি করা যাবে তুমি বলো, এখন আমি হুট করে বলতেও পাই না আমাদের এখানে শেষ, আবার এটাও বলতে পাই না তুমি মুসলমান হও, যদি না হলো অন্য ধর্মের কারণে বাধ্য করে তো মুসলমান করা যায় না,
নিয়ম নাই আমাদের ধর্ম সেটা নিয়ম নাই,
নিয়ম নাই। যাক তখন আমি কিন্তু নামাজ পড়তাম দুই এক তো দুই অক্ত তিন
অক্ত খুব বেশি রেগুলার ছিল
না, না না
এখন তো মাশাআল্লাহ আপনার
এখন আমি
নিয়ম আছে মাথায় টুপি পরেন দাড়ি পড়ছেন লেবাস দেখে বোঝা যায়
এখন আমি সবকিছু ছেড়ে দিয়ে আগে নামাজ পড়ি সবকিছু,
মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করেছে।
তখন
প্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতা, দর্শক বলছি এই কারণে যে ওনার একটা ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকে দিয়ে দিব, আপনারা যদি ওনাকে দেখতে চান তাহলে আসবেন প্লিজ, কারণ এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, ওনাকে দেখার জন্য আসবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমার বানানটা একটু অন্যরকম, kebria.rj পেস্টে আরজে কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ওনার ভিডিওটা দেওয়া হয়েছে, আপনারা যদি ইউটিউবে যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমার ব্যক্তিগত চ্যানেলের সঙ্গে থাকলে এটা আমার নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া হবে। ওকে অনেক ধন্যবাদ।
তারপর বলল যে কোনো একটা কিছু আমাকে বলে বলতে, আমি দেখো আমার কাছ থেকে বলার কিছু নেই,
জি
তুমি বলো, তখন আমার বন্ধু ওই যে মারুফ, জাকিরের থেকে মারুফ একটু ঘনিষ্ঠ ছিল বেশি। মারুফ বলে দোস্ত, ওর আমার কানে কাছে ওর মুখ নিয়ে এসে বলতেছে, দোস্ত তুই বল মুসলমান হওয়ার জন্য। আমি কে দেখলে, দোস্ত আমার পক্ষে সম্ভব না, আমি জোর করতে পারবো না। তখন ও বলে কয় ঠিক আছে, হয়তো আপনি হিন্দু হন। ওই আমাকে ডাইরেক্ট বলে আপনি হিন্দু হন। আমি কই আমি যদি তোমার এর বিপরীতটা বলি।
ও ডিরেক্টলি আপনাকে বলছে হিন্দু হয়ে যাওয়ার?
জি জি। তখন আমি বলি আমি যদি এর বিপরীতটা বলি, আমি যদি বলি তুমি মুসলমান হও, কয় ঠিক আছে আপনি আমাকে বললেন। আমাকে বলল আমি কিন্তু ঠিক আছে তুমি মুসলমান হও, তুমি যদি মুসলমান হও তাহলে আমাদের এই রিলেশনটা থাকবে যেমন আছে এমনই থাকবে। প্রথমে মানা করে দিল এটা সম্ভব না। আমি কি দেখো তুমি যদি সম্ভব হয় আমাকে জানিও, আমি তোমাকে তিন দিন টাইম দিলাম।
আচ্ছা, মানে আপনি ওকে প্রস্তাব দিলেন মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনার গার্লফ্রেন্ডকে?
প্রথম ওই আমাকে
বলেছিল হিন্দু হওয়ার জন্য।
আচ্ছা, যদি হয় তিন দিনের ভিতরে ভেবে চিন্তি আমাকে জানিও, আর যদি না হয় তারপরও ভেবে চিন্তি আমাকে জানিও, যদি হয় তত ভালো আর যদি না হয় তত শেষ।
জি,
আমি ভুল করছি এখানে শেষ। তখন তিন দিন হয় নেই, ফোন দিছে কয় এসেন কোথায়, কয় যে এখানে মিট হয়েছিল আগের বার, এবার ওখানে এসেন একা আসবেন। তখন আমি একটু ভয় পাই যে আমি কি কেন একা কেন কনা আসেন। তখন আমি বলি ঠিক আছে, বলে কোন সময়, কয় সন্ধ্যা পরে। আমি কি না সন্ধ্যা পরে আমি যেতে পারবো না, আমি একটু ভয় পেয়ে গেছি। আমাকে বলে আপনি কি ভয় পান? আমি কি দেখো আমি কোনো ভয় পাওয়ার মতন ছেলে না, ঠিক আছে সন্ধ্যা পরে যাবো। তখন আমি গেলাম, যাওয়ার পরে বলতে আছে আমি আপনার প্রস্তাবে রাজি। আমাকে দেখেই বলতে আছে, আমি ওর মুখটা দেখে আমি বুঝে ফেলছি কিছু একটা বলবে,
মানে সে মুসলমান হতে রাজি আছে এবং আপনার সঙ্গে সম্পর্ক করতে রাজি আছে। এটা আপনি তো তাকে জোর করেননি, মিউচুয়ালি জিনিসটা হয়েছে। ওকে,
ওই আমাকে দেখেই বলে কয় আমি আপনার প্রস্তাবে রাজি।
ওকে,
আমি কই তুমি আমার প্রস্তাবে রাজি, তুমি ভেবে দেখো দুদিন পরে তুমি আবার বলবে না আমি রাজি না, এটা কিন্তু ঠিক না। তুমি এখন বললে একটা, তখন আবার একটা বলবে, এটা হবে না, কয় না আমি শিওর। তখন ওর সাথে সাথে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বললো, আমি তোমার মাথা ছুঁয়ে কসম কাটছি, আমি যেটা বলেছি এটাতে থাকবো, আমি আর সরবো না। তাহলে আমি বললাম ঠিক আছে, যদি এটা বলে থাকে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এ বলে পরবর্তী আমি বললাম ঠিক আছে আমি দুই একদিনের ভিতরে তোমাকে মুসলমান বানাবো, তুমি কি বলো? তখন বললে না এখন হবে না, আমাকে সময় দিতে হবে। কেমন? আমি এখনো আমি কিন্তু পড়ালেখার লাইনে, আমি আইএ পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমার পক্ষে সম্ভব না। মানে এটা ও বলতেছে
মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত হবে,
হ্যাঁ মানে মুসলমান হবে।
আচ্ছা,
তখন আমি বললাম না এটা সম্ভব না, এত লং টাইম সময় আমি তোমাকে দিতে পারবো না। কয় দেখো আমি কিন্তু তোমার ভুলে যাবো না, তুমি ভুল বুঝছো না, আমি যদি তোমার যদি ভুলে যেতাম তাহলে এখনই ভুলে যেতাম।
আচ্ছা,
সময়টা এত লং করে নিয়ে আমি ভুলতাম না। তখন আমার মনের ভিতরে একটু খটকা লাগলো, আমি দেখি কি করা যায়। তারপর আমি অনেক অনেক বুঝালাম, ও বললে না ওর ইচ্ছা এটে আই পরীক্ষা দিয়ে তারপরে যা করার করবে।
ওকে,
তারপরে আমি মেনে নিলাম, আমি বললাম ঠিক আছে।
তখনও কিসে পড়ছিল?
ক্লাস 9
পড়ে। আচ্ছা, ওকে।
প্রত্যেকদিন বিকালবেলা দেখা করতাম আর ফোন করতাম হলে গিয়ে রাতে 12টা বাজে। তখন থেকে আমি ওকে নিয়ে একটা ডায়েরি শুরু করলাম।
ওকে নিয়ে একটা ডায়েরি লেখা শুরু করলাম?
ওই দিন থেকে, যেদিন থেকে বলছিল মুসলমান হবে,
আচ্ছা
ওই দিন থেকে কিছু কিছু নিয়ে আমি ওকে নিয়ে ডায়েরি লেখালাম। ডায়েরির প্রথম লাইনটা ছিল এই, শরতের আকাশ অনেকটা নীল, দেখতে খুবই ভালো, যখন মেঘ চমকায় আকাশটা আন্ধার হয়ে যায়, তখন আসলে দেখতে ভালো লাগে না, মানুষের মনটাও এরকম, আমার মনটাকে তুমি এভাবে করে দিও না, থেকে গো আকাশের নীল যেরকম থাকে ওরকম, কারণ আকাশের মন আর মানুষের মন দুটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এরকম ছিল। হ্যাঁ, এইভাবে লিখতাম।
ওকে,
ওর সাথে রাতে 12টা বাজে ফোন দিয়ে কথা বলতাম আর দুই একটা লাইন করে লিখতাম।
আচ্ছা,
যাই হোক, একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকছে, ও এখনো হিন্দু আর আমি মুসলমান, আমি ছেলে, আমার ব্যাপারটা তেমন একটা সমস্যা হবে না, আর ওর ব্যাপারটা যদি ওর বাসা যদি জানে তাহলে সমস্যা হবে, তাহলে ওর বাসার যে কোনো একজন রে আমার হাত করতে হবে। এখন হাত করব কারে? ওর দুই ভাই, হ্যাঁ বলে রাখা ভালো, ওর বড় ভাই মতিঝিল ব্যাংকে স্যার কি করতো।
আচ্ছা,
ছোট ভাই আমার বয়সী, আমার সে একটু বড় হবে, ওর একটু আবার চরিত্র অন্যরকম ছিল, খারাপ হয়ে দেখেছিল। যাই হোক, তখন ওদের কথা হাত করা যাবে না, তার মানে ওর বাবিকে হাত করতে হবে। এখন ওর বাবিকে কেমনে হাত করবো চিন্তা ভাবনা করে কুল পারছি না। তারপরে যাই হোক, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, বন্ধুরা কোনো সিদ্ধান্ত দিতে পারত না, দেখলে এটা খুব রিস্কের কাজ। এবার এই ব্যাপারটা আবার সুবর্ণাকে জানাই না। পরে একদিন মাতামিন্দার একটা বুদ্ধি আসলো, এক বন্ধুকে ডাক দিলাম, ওই বন্ধুটার নাম হয়েছে গিয়ে ইমরান। আমি বললাম ইমরান আমার একটা কাজ করে দিতে হবে। কয় কি কাজ? সুবর্ণার বাবিকে তুই অ্যাক্সিডেন্ট করবি আর আমি ওই অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচাবো। বললো কিভাবে? আমি বললাম দেখ আমি তোকে একটা মোটরসাইকেল এনে দিব। তখন আমি কিন্তু বাইক চালাইতে পারিনি।
আচ্ছা, এমনি অটো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাইলে।
আমি তোকে একটা বাইক জোগাড় করে দিব, তুই বাইকটা চালাবি। সুবর্ণার বাবি যখন মন্দিরে যাবে, যে পথ দিয়ে যাবে তুই ওই পথ দিয়ে মোটরসাইকেল চালাই যাবি, আর আমি তোদের সামনের দিকে আসবো, মোটরসাইকেলটা একদম আস্তে আস্তে চালাবি, আর আমি সামনের দিকে এসে তুই যখন ওর কাছাকাছি যাবি তখন আমি ওর সুবর্ণার ভাবির হাত টান দিয়ে সাইডে নিয়ে এসে আর তোকে কিছু বকাঝকা করবো। হ্যাঁ বলে দোস্ত, এটা খুব রিস্কের কাজ,
পুরো সিনেমাটিক প্ল্যান।
পাবলিক যদি যদি মার দেয় তার বেটা না ওরকম কিছু হবে না, কজ দোস্ত যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি গিয়ে বেটার কোনো সমস্যাই না। তারপর
আপনার মানে উদ্দেশ্যটা জানতো যে আপনি কেন এটা করতে চাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ ও জানতো,
উদ্দেশ্যটা জানতো,
ও জানতো। পরবর্তীতে আমি বললাম কি কস না কস, এক প্লেট সিগারেট কিনে দিলাম পারভিয়ালা।
ওকে আজকের মধ্যে একটু বেশি হাসছে আমি আর কি, এটা হয় ন্যাচারালি, এগুলো হয়।
পরবর্তীতে এটা যখন দিলাম হ্যাঁ এখন আর কোনো সমস্যা না।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রিয় শ্রোতা, আমরা যদিও এই জিনিসগুলো প্র্যাকটিস করি আমাদের ব্যক্তি জীবনে, তো আমি বলবো যে আপনারা যদি কাউকে এইভাবে কনভিন্সই করতে চান, বন্ধুত্বের কনভিন্স, সিগারেট দিয়ে করবেন না, অন্য কিছু করেন, হয়তো ওনাকে কোথাও খাওয়াই দিলেন রেস্টুরেন্টে এবং অন্য কোনো একটা গিফট দিলেন, বাট এই সিগারেটটা না দেওয়াটাই ভালো, এতে ওনার ক্ষতি হয়, চারপাশের পরিবেশের ক্ষতি হয়, এবং ধূমপান বিষপান, ধূমপান মানে মৃত্যু, আমরা সবাই জানি। বলেন,
তারপর বলল হ্যাঁ ঠিক আছে, তবে ফিস্ট কবে হবে? তখন আগে তো মোটরসাইকেল জোগাড় করতে হবে, বাইক তো হবে না। কয়েকটা বড় ভাইয়ের কাছে গেলাম, ভাই বাইকটা দেওয়া যাবে? আমাকে ধমক দেয়, তুই তো বাইক চালাই দিয়ে পারস না। তিন চারটা বড় ভাইয়ের কাছে গেলাম, হবে না। তখন খোঁজ নিলাম কোন জায়গায় বাইক ভাড়া দেয়, যদি বাইক ভাড়া যদি না পায় তাহলে বাইক কিনে আনো, এরকম একটা সিদ্ধান্ত নিলাম।
ওকে,
এক জায়গায় পাইলাম
ভাড়া।
হ্যাঁ ভাড়া।
আচ্ছা,
এক ঘন্টার জন্য 500 টাকা দিতে হবে।
ও বুঝতে পেরেছে আপনি কেন চাচ্ছেন।
হ্যাঁ, আমাকে প্রথম বললো আপনি কি বাইক চালাতে পারেন? আমি বললাম না জি না, আসলে আমি বাইক চালাতে পারি না। কত বাইক নামে অন্য কেউ চালাবে এই কারণে? ঠিক আছে, ঘন্টা 500 টাকা, কত হলে আমরা দিয়ে দিবো। যা কোন রকমে বুঝিয়ে শুনিয়ে 350 টাকা দিয়ে নিলাম।
আচ্ছা,
এখন যেদিন নিলাম ওদিন ওর ভাবিদের মন্দির যাবে, এটা তো শুন না।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট।
এরকম ভাবে তিন দিন চার দিন আনলাম, ওই ফাস্ট চালাইলো আর আমি ভাড়া দিতে থাকলাম, ওর ভাবিদার মন্দিরে যায় না। মন্দিরে যায় না। পরবর্তীতে আমি কই না এই ব্যাপারটা সুনার লগে একটু অন্যভাবে শেয়ার করি। পরে আমি সুনার অনুকরি বললাম তোমরা কি মন্দির টন্দিরে যাও না, কই দেখি ঠিক না তো
সুবর্ণার সাথে?
হ্যাঁ সুবর্ণা, দেখো যেদিন থেকে তোমাকে কথা দিয়েছিলাম মুসলমান হবো ওইদিন থেকে আমি আর মন্দিরে যাই না। আমি কি তুমি যাও না ঠিক আছে, তোমার তুমি কথা দিছো, তোমার ভাবি তো আর কথা দেয় না।
তোমার
না 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 ওকে আমি বলিনি, আমি তোমার ভাবি তো যায় না। ভাবি তো যায় না, এটা ঠিক, কয়েকদিন ধরে যায় না, যাবে সামনে হয়তো যাইতে পারে। আমি কবে যাবে? যেদিন কি তোমার ভাইয়ের বিপদ হবে ওদিন নাকি? এভাবে বললাম। কয়েকগুলা কি বললাম? হ্যাঁ বললাম। দেখো আমি ঠিক আছে, যেদিন যায় ওদিন একটু আমাকে জানিও। কেন? আমি না জানিও, দেখি কিভাবে যায় কিভাবে ইয়া করে। কয়ে ঠিক আছে, তা আমি দোকানে তার তিন দিন পরে বলতে আছে কেন ভাবি তো আজকে মন্দিরে যাবে। কখন? ক যাবে তিনটার দিকে হবে। আমি কি তিনটার দিকে যাবে? ঠিক আছে যাক, আমি তো দোকানে আমি তো আসতে পারবো না, হয়তো 4-5টার দিকে হইলেন হয়তো। কয়ে ঠিক আছে, তখন আমি আমার দোস্তের ফোন দিলাম ইব্রাহিম, ইব্রাহিম কই তুই? কয়ে কেন? আমি তাড়াতাড়ি যাই মোটরসাইকেল নিয়ে আস, ওর ভাবি তিনটার সময় মন্দিরে যাবে, তুই মোটরসাইকেল নিয়ে আয়। আর মোটরসাইকেলটা নিয়ে আসলো, তখন আগে তো 350 টাকা করে দিতাম মোটরসাইকেল, এখন 400 টাকা দিতে হবে।
ওকে,
মোটরসাইকেল আনলো, আনার পরে দিয়ে দেখা গেছে। ওকে আমি বললাম একদম আস্তে আস্তে চালাবি তুই, ভাবির মানে 3-5 হাত দূরে থাকবি, আমি যখন সামনাসামনি আসবো তখন তুই ওনার সামনাসামনি আসবি, আর আমি হাতে ধরে টান দিয়ে আনি সরাই তোকে কিছু বকাবাদ্য করবো, এমনকি তোর গায়েও আমি হাত তুলবো। দোস্ত তুই কিছু মনে করিস না, একবার বেড়া গায়ের বিন্দু হাত তুলিস না। গেল, আমি ওদের মন্দিরের কাছে যাই বসে থাকলাম। 3টা বাজে যাবে বলছে, 3টা গেল, 4টা গেল, খবর নেই, আসে না।
এদিকে তো বাড়তেছে বিল, বাড়তেছে
বিল, বাড়তেছে। এক ঘন্টা কিন্তু 400 টাকা,
রাইট?
3টা গেল, 4টা গেল, খবর নাই। 4:25 দিয়ে আসতেছে, আমি আর ফোন করলাম দোস্ত আসতেছে, মানে এই কিছুটা দূর, কত বড় জোর আমার থেকে আর আমার দোস্তটা 100 হাত দূর হবে।
ওকে,
আর ওর ভাবি আসতেছে, তো কিছুটা জন কাছাকাছি চলে আসছে, আমিও সামনের দিকে আগে মানে যাইতে আসি, ওর ভাবিরও আমার দিকে আসতেছে, আর আমার দোস্ত এই হেলমেট পরা মোটরসাইকেল নিয়ে আসতে আছে, এমন ভাবে আসতে আছে, সাথে 26 রয়েছে, মানে বাচ্চাটা আর কি, বাচ্চাটার নাম 26।
ওকে, মানে ভাবির, ভাবির বাচ্চা।
হ্যাঁ, বাচ্চাটা কিন্তু আবার আমাকে চিনে।
ওকে ওকে,
আচ্ছা যাক, বাচ্চাটা রয়েছে, এটা আরো কিন্তু সমস্যা। আর হচ্ছে যাই হোক, আমি যাক আল্লাহ যা করে একটা হবে, বাচ্চা চিনলে অন্যভাবে কাটাই নিব।
আচ্ছা
যাক, এমন তাতে আমার দোস্ত মোটরসাইকেলটা এইভাবে আছে, যখন যেইভাবে ঠিক শিখে দিছি, ভাবি 5-7 সামনে, আমার দোস্ত 5-7 পিছনে, আর আমি ওদের থেকে 10-7 দূরে, আমি অন্যদিকে নজর করে আসতেছি, নজরটা ওইদিকে তাকিয়ে দিছি অন্যদিকে, যাতে বুঝতে যেতে না পারে।
ওকে,
এইভাবে যখন আমি একটু তাড়াতাড়ি হাঁটি জন কাছে, আর আমার দোস্ত একদম গাল লগে সাথে জন মিশে মিশে গেছে, তখন আমি ভাবির হাতটা ধরে টান দি, বললাম কে বেটা মোটরসাইকেল কেমনে চালাস? তোর মোটরসাইকেল চালাতে শিখেছে কেটায় বাড়ি কুই, মানে এ বলে আরে আমাকে বলো দেখো তো ভাই, মারো না কিলে আমার বলে, আর আমি কিলাম ধাম করে এটা মারি দিলাম,
মানে ভাবির কথা শুনে।
হ্যাঁ, তুই বেটা মোটরসাইকেল এমন মোটরসাইকেল চালায়? হ্যাঁ, কবাই খেয়াল করেন, ও বেড়া খেয়াল করছে না, ভবিষ্যতে মোটরসাইকেল তুই রাস্তার মধ্যে নামবি না, তোর বাড়ি কুই সিনোস আমারে, মানে কয়েকটা ফাফর ফুফুর দিলাম,
অপারেশন সাকসেস।
হ্যাঁ, কয়েকটা ফাফর ফুফুর দিলাম, আর চোখ দিয়ে টিপ দিয়ে দিলাম, যাস না চোখ দিয়ে টিপ দিয়ে
যা এখান থেকে।
হ্যাঁ, পরে গেছে কিন্তু যার ফলে দেখ আমি করলাম ওই সাব্বিরে কমামা আমনে আমনে আম করে বাঁচাইছেন আমি কই মামা আমি মানে একটু থামি যাই একটু থামি গেলাম আমি কই হ্যাঁ মামা কি কেমন আছো খুবই গেলাম আর আমি কই মামা তুমি আমাকে চিনো কয় হ্যাঁ আমনে চিনি আমনে ওই যে মুদি দোকানে বসেন আমি কই দেখ আল্লাহ বাঁচাইছে অন্যটা কইছে না আল্লাহ বাঁচাইছে অন্যটা বলে নাই মুদি দোকানের কথা বলছে পরে আমাকে বললো বাবা তোমার নাম কি আমি বললাম আমার নাম রুবেল আমাকে বললো বাড়ি কই আমি বললাম চাঁদপুর বাবা চাঁদপুর কোন থানা আমি কে দেখেন বাবা বললেন না ভাই বললেন
আরেক জটিলতা
বললো কোন থানা তখন আমি বললাম আমি পরিচয়টা এই ঠিক মতন দিলাম যখন বাড়ির কথা জিজ্ঞেস করলো তখন বাড়ির কথাটা অন্যটা বললাম ব্যাপারী বাড়ি বললাম পাটারি বাড়ি
আচ্ছা
এটা একটু ভুল বললাম
ব্যাপারীকে পাটারি মানে
হ্যাঁ এটা ভুল বললাম
আচ্ছা
এটা ভুল বলার একটা কারণ আছে এখানে বললাম
আচ্ছা
তখন উনিও বললো আমাদের বাড়ি তো চাঁদপুরে মুখ থানা উনিও না সব ডিটেল সত্য ঘটনা দিয়েছে কিন্তু যেহেতু আমি আগে জানি তারপরে বলছে আমি কেউ আচ্ছা ঠিক আছে দেখ পরে আমার বললাম থাকেন কই বললো অমুক জায়গায় সবকিছু বললো আর আমাকে বললো থাকি আমি আরে আমি তো আপনাদের পাশে থাকি কিছুটা দূরে পাশে কি করো আরে সবকিছু বললাম ওনার সাথে মোটামুটি ভালোই খুব কথা হলো ওখানে আরে আমি বললাম ভাবি তো ঠিক আছে আসি উনি মন্ত্রী গেল কিনা আমি চলে আসলাম চলে আসার পরে হরে তো দোস্ত সামনে যখন পড়ছি তুই বোটা আমার গালা আরে গোসো ঠিক আছে তেমন মাল্লিকা আমি ওটা মারনে তো আরো হিটটাই মানে আকর্ষণটা বেশি
কটা মারছিলেন ভাই তারপর
একটাই মারছি
আরো কয়েকটা মারা উচিত ছিল জীবনে এই একটা মাত্র চান্স যে সব কখনো প্রতিবাদ করবে না আমি হলে আরো কয়েকটা মারতাম
না বন্ধু তো কিভাবে মারি
রাইট
বন্ধু না কিভাবে মারি যাক এই একটা মারার পরে আর একটা মারিয়ে বকাবাদ্য করি আর সবজি টিপজি যাস না
জানালে আমরা আরো কয়েকটা মারতে হইব কিন্তু ওকে বাই দ্য ওয়ে আই এম এনজয়িং দিস স্টোরি আমরা ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা ঠিক রাত 12টায় ফিরবো আজকে এখানে আছে রুবেল তার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজকে এখানে সে শেয়ার করছে উইচ ইজ লাভ স্টোরি আমরা বলতে পারি মেয়েটি হিন্দু ছিল সুবর্ণা এবং ও মুসলিম এবং টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি নিম্নমধ্যবিত্ত পরিবার সেখানে তাদের যে অসাধারণ প্রেমের গল্প সেই গল্পটা আসলে কোথায় টার্ন নিয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয় যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নম্বরটি অবশ্যই স্পষ্ট করে বলবেন ফিরে আসছি ঠিক রাত 12টায়
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
পাঁচ মিনিট পর সময় রাত 12টা প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রুবেলের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে যে কথাটি প্রথম থেকেই বলছিলাম ইটস আ বিগ স্টেপ ফর মি সেটা হচ্ছে অনেকদিন থেকেই অনেকেই আমাকে নক করতেন যে ভাইয়া রেডিও জকি কিভাবে হওয়া যায় প্রেজেন্টেশন কিভাবে শেখা যায় সেটার জন্য আপনি কোথাও কোনো কিছু শেখান কিনা এবং আমি একটা অনুষ্ঠান করতাম অনেক আগে থেকে সেই অনুষ্ঠানটা হচ্ছে ক্যাফে 89.2 আপনারা যেটা শুনেছেন একেবারে এবিসির একেবারে প্রথম দিককার অনুষ্ঠান সেখানে অনেক ধরনের রিপ্লাই পেতাম অনেক ধরনের SMS পেতাম চিন্তা করেছিলাম যে আমার ক্যারিয়ারে যখন 12 বছর হবে রেডিওতে দ্যাট টাইম আই উইল ডু সামথিং ফর মাই লিসনার্স যারা আলটিমেটলি রেডিওতে ক্যারিয়ার করতে চায় বা টেলিভিশনে ক্যারিয়ার করতে চায় ইলেকট্রনিক মিডিয়াতে ক্যারিয়ার করতে চায় সো আমি এবং আমার কিছু বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান খুলেছি হুইচ ইজ সকা স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস আমি আবারও বলছি SOCA স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস আপনি চাইলে এখানে রেডিও এবং টেলিভিশনের প্রেজেন্টেশনের উপরে কোর্স করতে পারেন যেটা আমরা আজকে রাত থেকেই হ্যাপিলি অ্যানাউন্স করছি এবং প্রথম ব্যাচ একেবারে টোকেন মানি ভেরি নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন যারা সত্যিকার অর্থেই রেডিও এবং টেলিভিশনে ক্যারিয়ার করতে চান যারা সত্যিকার অর্থেই প্রেজেন্টেশনে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য এই প্রতিষ্ঠানটি এবং এটার অবস্থান হচ্ছে ফার্ম গেটে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন চলছে সামনের মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে আমি সেখানে ট্রেনার যারা শিখতে চান তারা ওই নম্বরটিতে ফোন করবেন ফোন নম্বরটি হচ্ছে 01738686179 আমি আবারও বলছি 01738686179 এগেন আই এম রিপিটিং 01738686179 সামনের মাসের 1 তারিখ থেকে মাসব্যাপী ক্লাস শুরু হচ্ছে যারা রেডিও এবং টেলিভিশনের প্রেজেন্টেশনের ব্যাপারে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবেন প্রতিষ্ঠান যেটা বললাম আমি এবং আমার বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে সকা স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস যেটি ফার্ম গেটে অবস্থিত ওকে আবারও গল্পে ফিরে যাচ্ছি যেখানটায় আমরা ছিলাম হ্যাঁ বলেন তারপর
তারপর আমি ওর কাছে বন্ধুর কাছে আর কি সরি চাইলাম, আরে দোস্তলাম চল হোটেলে চল কি খাবি চল।
আচ্ছা
বলে তোর কোনো খাবারে খাইতাম না, মারতি আমাকে একটু আসতে মারতি।
ওকে
পরে যাক বুঝিয়ে শুনে নিয়ে কচল হোটেলে চল, আমি কোন স্টোরে যাবো হোটেলে না, চার স্টোরে চললাম। আটজন বন্ধু বান্ধব সহকারে আমরা গেলাম, গিয়ে হলে চার স্টোরে বসে চা খাইতে আসি, চা খানা আমাদের প্রায় শেষ, এমন তাতে একটা ছেলে আসলো আর কি, আমার চেয়ে বড় জোর এক দুই বছর ছোট হবে, এসে বলতে আসে ভাই আমাকে কিছু খাবেন, তখন
আপনাকে বলতেছে খাওয়ানোর জন্য?
হ্যাঁ আমাকে বলতেছে আর কি। তখন আমি ভাবছি হয়তো হিরুনসি, এরকম ঠিক না থাকনা এরকম কালো, তখন আমি ভাবছি কি হিরুনসি যাবি আনতেন বাড়ি কই, ভাই তিন দিন ধরে কিছু খাই নাই কিছু খাবেন, এরা বলছে আরে আমি কই হয়তো সত্যি হইতে পারে, আমি কই ঠিক আছে তোর বাড়ি কই, ক চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর বলছে আরে, আমি কয় কয়দিন ধরে খাস না, কতদিন ধরে, লই গেলাম হোটেলে, ওই যে হারুন হোটেলে নিয়ে গেলাম, আমাদের মেসের কোন আর যা খাইতে মন চায় তা দেন, ভাই বিশ্বাস করতেন ওরা খাবার দিছে দেন, পাঁচ প্লেট ভাত খাইছে।
ওকে ওকে খুব ক্ষুধার্ত ছিল,
এত অবাক হয়েছি আমার জীবনে মনে আমি অবাক হইনি, এরকম পাঁচ প্লেট ভাত খাইছে, আমার খাওয়া দাওয়া ভাই খাওয়া যেন হাটটা পড়ছে, খুব খুশি হয়েছি ভাই, ভাই যাই কিন আমি কে যাইবি কই, নাম কি, তখন আমি নামটা দেখিনি, তোর নাম কি, কশোয়েল, আমি কই যাইবি কই, যাওয়ার কেউ আছে, কয় না, তোর বাড়ি চাঁদ তুই এখানে কি করস, ভাই আইসি বাড়িতে রাগ করে চলে আইসি,
রাগ করে,
হ্যাঁ, পরে তো আমি বললাম কি সাহেব বলতো তোর জীবনের হিস্ট্রিটা বল, বা রাগ করে আসি কিলে, ক ভাই বাবা মার লগে ঝরকা করি চলে আসি
অভিমান করে,
হ্যাঁ মানে বড় ভাই হারে মারছে, হ্যাঁ বড় ভাই রে মারছে, এই নিয়ে ঝরকা করি বাড়ি থেকে চলে আসে, আসতে কয়দিন হয়েছে, পাঁচ দিন হয়েছে, কাছে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে ওই টাকা শেষ, তিন দিন ধরে প্রায় আমি ভাত খাইয়ে নাই, আমি ওরা নিয়ে আসলাম, আমার কিছু কাপড় চোপড় দিলাম গোসল করাইলাম, পরবর্তী ওকে আমি মার্কেটে নিয়ে কাপড় চোপড় কিনে টিনে দিয়ে পরে আমি বললাম তুই কি কি করবি সার কি করবি, কবাই সার কি দিলে ভালো হয়, আমি নিয়ে আমার হোটেল ওকে সার কি দিলাম, গেল দশ সার কি দিলাম, মাস শেষে ওকে আমি নশো টাকা বেতন দিতাম,
ওখানে থাকলো,
হ্যাঁ ওখানে থাকলো, আমার ওখানে থাকলো,
বা
ওই কিছু কি বেতনটা পাইয়া ওই আমার জন্য একটা পাঞ্জাবি কিনে আনছে।
আহা, দিস ইজ কল হিউম্যানিটি পিপল, আমি যারা এখানে শুনছেন তাদের, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনার কাছে, একটা মানুষ যে পাঁচ প্লেট ভাত খেলো, যার কথা সে বিলিভ করলো, এই কারণে তাকে খাবার দিল, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিল, এবং এই মানুষের দেখেন মানবতা, মানুষটা কতটা ভালোবাসা, নশো টাকা পেয়েছে, সে বাজার থেকে তার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, এইটাই তো মানবতা, এটাই তো মনুষ্যত্ব, আহা শুনলেই মন ভালো হয়ে যায়, বলুন তারপর।
তারপর আমি বললাম তুই আমার জন্য পাঞ্জাবি আনছিস কেন, দেখ পাঞ্জাবিটা আনছি তোর জন্য অনেক শখ করি, তুই তো আমার জন্য অনেক কিছু করলি, আমি তো তোর জন্য কিছুই করতে পারুম না, আমার কথা তুই কি খুশি হস না পাঞ্জাবিটা দেখে, আমি কই না মোটেও খুশি হইনি, কত তোর জন্য কি করলে খুশি হবে, তখন আমি বললাম কি করবি তুই আমার লেগে জীবন দিতে পারবি, হয় মানি কি আমি কে এটাই পারবি, হ্যাঁ কত তোর যেসব খুশি হয় আমার জীবনটা নেওয়ার লেগে তুই আমাকে ডাক দিস, হ্যাঁ আমি তো আর আমি কে দেখতে শোয়েল ভাবি চিন্তি বল, আমি ভাবি চিন্তি বলছি তোর যেসব আমার জীবনটা নেওয়ার প্রয়োজন হয় তুই আমাকে ডাক দিস, আচ্ছা যাক হোটেলে কাজ করবে আমার বাসায় থাকবে,
আচ্ছা আচ্ছা
যাই হোক এভাবে চলতেছিল, একদিন সুবর্ণা ফোন করলো এরকম আমরা দেশে যাবো, ঠিক আছে যাও কবে যাবে আগামীকালকে, ঠিক আছে যাও সমস্যা কি, ওই যখন বলছে আমি দেশে যাবে আমি তখনই নিজের কাছ থেকে নিজের ডিসিশন নিছি আমিও যাবো, কিন্তু ওকে বলবো না, কটা লঞ্চে যাবে, দশটা লঞ্চে রাত্রে, আমি আমার মালিকের কাছে বললাম আমার তো বাড়িতে যেতে হবে, এই কথা আমি আমার মালিকের বললাম, আর আমার মালিক অনেক খুশি হয়েছে, কয় রুবেল তুই দেশে যাবি, আমি কি হ্যাঁ কেন আমি কি দেশে যাইতে পারি না, কয় দুই বছর পরে শুনলাম তোর মুখ থেকে তুই দেশে যাবি, হ্যাঁ এটা বলে রাখাটা ভালো, আমার কোম্পানিটা ছিল মহিলা, আমার বললো তোর কি দেশে কেউ আছে, এই কথাটা বলছে আর ভাই আমার চোখ থেকে আমনামনে পানি চলে আসেনি, যে দুই রাখতে পারলাম না, যখন বললো হ্যাঁ তোর কি দেশে কেউ আছে, যাই হোক তখন কয় ঠিক আছে তুই দেশে যা, যে কদিন থাকা থাকি চলে আসিস, তখন ওরা আমার আগে গেল কিন সুবর্ণা আমাকে যখন টার্মিনালে দেখছে তখন দেখি আমাকে ফোন দিছে, কারণ ওর লঞ্চে দুতলায়, দুতলার ওই যে বারিন্দার সামনে আসে আর আমি তো টার্মিনাল দিয়ে যাইতে আসি, তখন ওই আমাকে দেখে ফোন দিছে, বলে কই, আমি বলি হ্যাঁ আমি বাসায়, ক বাসায় কি করে, আমি কে যে শুয়ে রয়েছি,
হ্যাঁ
ক বাসায় তুমি না, নীল একটা শার্ট ফরা দাড়ি বাম হাতে গড়ি, নীল একটা ফ্যান ফরা নীল একটা শার্ট ফরা, বাসায় শুয়ে রয়েছে না,
মানে একই জায়গায় কি আপনাদের বাড়ি ছিল নাকি একটু এদিকে,
আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 12 কিলোমিটার এদিক সেদিক,
ও ভেবেছেন ঠিক আছে আপনিও চাঁদপুরে থাকবেন, আচ্ছা
তখন এটা বলে মানে দেশে যে মানে ওকে একটু আর কি চমকে দিব,
ও সারপ্রাইজ দিবার জন্য,
পরবর্তীতে কই তোমরা কয় তালা, দুতলা, দুতলায় আমি তো সরাসরি ওদের কাছে যেতে পারবো না, ওর ভাবি আছে ভাই আছে সাব্বির আছে বাইশটা আর কি, ওরা যে জায়গায় সিটটা নিছে তার পাশে দুই সিট পরে আমি সিট নিছি,
আচ্ছা
এখন ওর বাইকে বলতেছে ভাইয়া খিদা লাগছে কিছু খামু, একটু জোরে বলতেছে মানে বাইকে শুনে আমাকে বলতেছে আর কি, ভাইয়া খিদা লাগছে কিছু খামু, তখন আমি নিচে গেলাম, নিচে যাই কিছু খাবারের ব্যবস্থা করলাম, খাবারটা দেন দিবো, আমি যদি যাই কি সরাসরি বলতে পারি নাও খাবার নাও,
বিপদ
ওর ভাই আছে ভাবি আছে সমস্যা হবে, ওর ভাই তো আমাকে চিনে না, ওর ভাবি আমাকে চিনে, ওই যে একটা বিপদের হাত থেকে একটু রং করে রেখে
ভাবি আপনাকে দেখেনি,
এখনো দেখেনি, যাই হোক পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে দিয়ে আমি বলতে আসি সুবর্ণার চোখটি দিয়ে মানে চোখের ইশারা বলতে আসি সাব্বিরের ঘুমুরতে উঠানোর জন্য, সাব্বির তখন ঘুমাইতেছে, সাব্বিরের ঘুমুরতে উঠানোর জন্য, ওরা যদি ঘুমুরতে উঠায় একটা ব্যবস্থা হবে, তখন ওই সাব্বিরের ঘুমুরতে উঠাইছে, হ্যাঁ কান্না কান্না শুরু লাগাইছে, হ্যাঁ আপনার আদি দেয়া দিছে তোর মামা, তখন সাব্বির আমার দেখি আমার কাছে মামা তুমি এখানে, আর আমি বললাম আমার ভাগিনা তুমি কোথায় যাচ্ছ দেশে যাচ্ছ, হ্যাঁ পরে ওর ভাবি দেখছে দেখে কয় কি ভাই তুমি এখানে, না দেশে যাচ্ছি তো এই কারণে, আপনারা কই দেশে যাচ্ছেন, হ্যাঁ কে কে যাচ্ছেন, পরে বললো আমার হাজবেন্ড আমার ননদ এই আর কি,
ননদের সঙ্গে
পরবর্তীতে এলা আমার হাতে খাবার, পরে একটা মানে নেট ব্যাগের মধ্যে আমি কেন খাবার খুলে খাও, তখন ওর ভাই বলতে আছে কেন আপনার খাবার আমরা খাবো কেন, আমি কার ভাই সমস্যা কি খান না, আপনার বাড়ি হচ্ছে চাঁদপুর আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, বললো চাঁদপুর কোনটা না বললাম, বাড়ির নাম বললাম, ওই ব্যাপারী বাড়ি না বলি ফাটারি বাড়ি বললাম, যা করতে নিল সুবর্ণ খেলো বাচ্চাও খেলো ভাবিও খেলো কিন্তু আর ভাই খেলো না, সাথে আমিও আমিও খেলাম,
ওকে
যতদিন দেশে ছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত ওর এলাকায় ছিলাম আমি, সাথে আবার আমার খালার বাড়ি, উদ্দেশ্য মানে ওদের এখানে কিন্তু নাম খালার বাড়িতে, হ্যাঁ বাড়িতে গেলে কিছু কই যাস খালার বাড়িতে যাই,
দেখা হতো ওর সঙ্গে নাকি,
হ্যাঁ দেখা হতো দেখা হতো, ফোন দিয়ে নিয়ে আসতাম দেখা হতো,
আচ্ছা
প্রত্যেকদিন দেখা তো মানে ঘুরতাম ফিরতাম, আমরা আমাদের চাঁদপুর আবার ওইদিকে একটু ভালোটা জায়গা আছে ঘুরার জন্য ওইদিকে চলে যেতাম, কিন্তু এমন ভাবে যেতাম ওই থাকতো আমার থেকে দশ হাত দূরে, আমি থাকতাম ওর থেকে দশ হাত দূরে,
ওই একটু দেখাশোনা,
হ্যাঁ একটুটুকে এরকমই, এইভাবে যাই হোক এক সপ্তাহ ছিলাম, ওই এক সপ্তাহ ছিল আমি এক সপ্তাহ ছিলাম, যাই হোক আবার ঢাকা চলে আসলাম, ঢাকা চলে আসার পরে যাই হোক একদিন ঘুরতে গেলাম, ঘুরতে গেলাম আরে ওর বড় ভাই দেখছে, বড় ভাই দেখার পরবর্তীতে বাসায় হেরে বলছে ওই ছেলেটা না রে জনসুদিন দেখা হলো, তখন বলে কই না আমি তো কোনো ছেলের সাথে ঘুরতে যাই না, আরে সব ডিটেল বলছে অমুক জায়গায় গেছ, হ্যাঁ অমুক খাইছ, ওই যে ফুলাইয়া বিক্রি করে দেন
হাওয়াই মিঠাই,
হাওয়াই মিঠাই ওগুলা খাইছত না,
হাওয়াই মিঠাই খেয়ে প্রেম করছেন, জটিল প্রেম রে ভাই, হাওয়াই মিঠাই দিয়ে তো কোনদিন প্রেম করতে পারলাম না, ওকে
ওগুলা খাইছত না, পরে মানে হয় আর কিছু বলে নাই, আরে মানে ওরা সাবধান করে দিচ্ছে আর কি যে তার না দেখে, তখন ও ছোট ভাইয়ের কাছে ঘটনাটা বললো আর কি, আর বড় ভাইয়ে এদেরকে একটু লক্ষ্য রাখে যেতে ছেলেটা মুসলমান,
তো এটা কোন ভাই কোন ভাইকে বললো, ছোট
বড় ভাই ছোট ভাইকে,
বড় ভাই মানে বিকাশ ছোট ভাইকে বললো,
ছোট ভাই,
ছোট ভাই কি আপনার ওই সুবর্ণা ছোট ছিল নাকি,
সুবর্ণা বড় ছিল,
সুবর্ণা বড় ছিল, আচ্ছা তো বললো এদেরকে দেখে একটু খেয়াল রাখিস,
খেয়াল রাখিস যেতে ছেলেটা মুসলমান,
মানে আপনার ভাবির হাজবেন্ড,
হ্যাঁ ভাবির হাজবেন্ড,
যে ভাবিকে পটানোর চেষ্টা করছেন তার হাজবেন্ড,
তার হাজবেন্ড, ভাবি অলরেডি ফুটে গেছে,
ভাবি আজকের মধ্যে
ভাবির সাথে ফোনে কথাবার্তা হয় আমার, কিন্তু ওই ভাবির ননদের সাথে দিন প্রেম করি এটা আর বলি না,
রাইট,
শুধু ভাবির সাথে ভাবি কেমন আছেন কি অবস্থায় এগুলি শুধু বলি, বিকাশ ভাই আর ছোট ভাইকে বললো ওদেরকে একটু চোখে চোখে রাখিস, ওই আসলে আমাদের পিছিয়ে লেগে গেল,
ওকে
আমার ব্যাপারে সবকিছু খবর নিল, কই স্যার কি করি কি আসবি সে আমার সবকিছু, ওই ব্যাপারটা পরে সুবর্ণের সাথে আমি তেমন বেশি আর বার হই না, শুধু ফোনে কথা হয়, তাও কথা হয় রাত্রে বারোটার পরে, দিনও দুই এক মিনিট, কিন্তু রাত্রে বারোটার পরে ঘন্টা আর ঘন্টা, এমনও সময় গেছে ফোন দেন দর্শি কোন সময় ফজর নামাজ রাজনীতি দিচ্ছে আমি খবর হই না, এমনও সময় গেছে ফোনে কথা বলতে আসি, ওই ফোনে কথা চলতে আসে আমরা ঘুমাই গেছি, ফোন রানিং এ আমরা ঘুমাই গেছি,
সুইট ডেজ, সুইট ডেজ, জীবনের এই ব্যাপারগুলো এই ফিলিংস গুলো না আসলে একটা পর্যায়ে গিয়ে থাকে না কেন জানি, কিছুদিন আগে এরকম লাভ নিয়ে একটা স্টোরি শুনতেছিলাম, মানে প্রেমটা থিতিয়ে যায় কেন, আমরা এরকম একটা কথা শুনি যে বিয়ের পরে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ একটা লং টাইম চলার পরে দ্য রিলেশনশিপ লাইক গোজ সিস্টার অ্যান্ড ব্রাদার, ইয়া মনে পড়ছে আমার কপিল শর্মার শো থেকে, আই লাইক দিস শো, আই এম জাস্ট ম্যাড ফ্যান অফ হিম, ও খুব সুন্দর করে জিনিসটা বললো যে আসলে লাভ থাকে কিন্তু লাভটা যেটা হয় একটু ঘুরিয়ে যায়, মানে বিয়ের পরে লাভটা অন্যদিকে ট্রান্সফার হয় তখন সেটা রেসপন্সিবিলিটির দিকে চলে যায়, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু, ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, যাই হোক সুইট লাভ আপনি যেটা বলতেছিলেন যে এরকম ঘন্টার পর ঘন্টা ফোনটা কানের নিচে দিয়ে, ফোন কাটলি মনে হবে নাই কথা না বলি তারপরেও ফোনে থাকো, এই ফিলটা অসাধারণ ফিল, হ্যাঁ বলেন,
পরবর্তী ঘুম থেকে যেন উঠতাম, উঠে দেখতাম ফোনে লাইন, লাইনে দোনো জনে কিন্তু ঘুমে গেছে, তখন উঠি ওই সিম অফিস গালাগালি করতাম, আরে আমরা তো ঘুমাই গেছি তোরা লাইনটা কাটি তোরা কাটলি না কেন, যাই হোক এভাবে চলতেছিল, আর একদিন আমরা ঘুরতে গেলাম, ঘুরতে যাবো কই পয়লা বৈশাখের মিত্রে, যাই হোক রমনা পার্কে আমরা ঘুরতে গেলাম, আমি আমার ওই বন্ধু শৈলটা, এতদিনের শৈলের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আমার বন্ধু যেদিকে যায় আমার বন্ধু শৈলকে নিয়ে যাই, শৈলকে নিলাম, ওর একটা বান্ধবী আর অসহকারে গেলাম, ওখানে ওর ছোট ভাই শুভ,
ওহো
ওখানে দেখে ও একবার আমার সামনে এসে দাঁড়াইছে,
এবার ঠেলা সামলাও,
ওর বোন আর আমি আমাদের দুজন হাত দুজনের মিত্রে, কিন্তু ওর ভাই একদম আমার সামনে এসে দাঁড়াইছে, সামনে এসে আমাকে বলে তুই এলাকায় আইস,
আপনাকে
ডাইরেক্টলি বলতে আছে তুই এলাকায় আইস, তখন আমি তেমন সেটা ভয় পাই নাই, তাহলে আমার দোস্ত কইতাছে ক দোস্ত বয়ফাস বয় না, তারপরও কাজ করতে আছে, কখনো ভয় পাইবি না আমাকে বলতেছে। যাই হোক, আমরা আর ওখানে লেট করলাম না, ওকে ওর মতন ফাড়াই দিলাম, আমি চলে আসলাম। ওকে বাসা মিনে মারধর করছে, তখন ওর বড় ভাইয়ের ব্যাপারটা শেয়ার করছে, ছোট ভাই শেয়ার করার পর ওরা দুনো ভাই মিলে আমাকে ডাকলো,
বড় ভাই এবং ছোট ভাই
দুজনে মিলে আমাকে ডাকলো। তখন আমার বন্ধু সোহেল আসলো, জাহিদ আসলো, এই জাকির আসলো, আর ওইদিকে ওই যে এমরান আর ওইদিকে মারুফ, এরা আসলো। ওরা আমাকে একা ডাকছে, আমি একা যাই, তোরা আস না। কদস্ত ওখানে যদি উল্টাপাল্টা কিছু, আমি যাই কিছু হোক না, তোরা আসিস না, হয়তো ওরা আমাকে মেরে ফেলবে, এছাড়া তার কিছু না, থাক দেখি না কি বলে। দেখ পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে ওরা আমাকে বললো, দেখো ভাই এখন খুব সুন্দর ভাবে এত ভদ্র ব্যবহার করছে, দেখো ভাই তুমি মুসলমান আর আমরা হিন্দু, তোমাদের ব্যাপারটা আমাদের ব্যাপারটা এক না, হয়তো যদি আমরা মুসলমান হতাম আর নয়তো তুমি যদি হিন্দু হইতা তাহলে ব্যাপারটা আমরা একটা মেনে নিতাম, কিন্তু এখন তুমি মুসলমান আমি আমরা হিন্দু, এটা কোনোদিন সম্ভব। আমি ওদের সাথে অনেক বার্কিন হলো, মানে অনেক কথাবার্তা হলো।
কি ধরনের কথা বলছে?
হ্যাঁ, কথাবার্তা বলতে আছে, দেখো ওর জীবন থেকে সরে যাও, তুমি ওর জীবনটা নষ্ট করো না। আমাকে এমন বলছো, তুমি কি পারবা হিন্দু হতে? আমাকে এইভাবে বলে
আপনি কি রিপ্লাই দিলেন?
আমি কেউ সম্ভব না, আমি হিন্দু হতে পারবো না, কিন্তু আপনার বোন মুসলমান বানান যায় না, কয়টা সম্ভব না। এরা এখনো আমার সাথে খুব ভদ্র ব্যবহার করতেছে,
তখন সুন্দর করে বোঝাচ্ছে,
একদম সুন্দর করে আমাকে বুঝাচ্ছে। এর আগে তো একবার বুঝাচ্ছে,
এর আগে কখন বুঝিয়েছে?
এর আগে ওই যে বড় ভাই বুঝেছিল আর কি, ওই প্রথমবার দেখার পরে।
আচ্ছা আচ্ছা, ওকে।
হ্যাঁ, পরবর্তীতে আমাকে বুঝাইতেছে, আর আমি বললাম দেখেন আমার পক্ষে সম্ভব না অফিস থেকে সরে যাওয়া।
ওই সময় বললেন আপনি?
হ্যাঁ, কেন সম্ভব না? যখন আমি বলছি আমার পক্ষে সম্ভব না, তখন এটা খেপে গেছে, ছোট ভাই এসে আমার গায়ে ধরে আমাকে ধাক্কা দিল দুই একটা, কেন সম্ভব না বেটা, তুই সরবি না, তোর দুনিয়া থেকে সরাই দিব। আমি কি দেখ এগুলো যা হওয়ার হয়েছে, তোর বোনটা আমি মুসলমান বানাবো,
একদম বাসার মধ্যে বসে
এমনি তোর বোনকে আমি যেভাবে হোক আমি মুসলমান বানাবো, আমি রুল যদি বেঁচে থাকি। ওর বড় বড় ভাই যাতে ভালোটা যাতে সার কি করে, একটা মান সম্মান আছে, ভদ্রতা আছে, ওর বড় ভাই ওর ছোট ভাইটা নিয়ে গেল, মানে নিয়ে গেল।
আপনি যখন বাসার মধ্যে ওদের সঙ্গে কথা বলতেছিলেন তখন ওর মানে সুবর্ণা কোথায় ছিল?
ও বাসার মিত্রে,
ওকে সামনে নিয়ে আসেনি, ওকে ফেস করেনি, মানে ওকে ওরা আলাদাভাবে কথা বলেছে,
ওকে আলাদাভাবে মারছে, আমাকে নেওয়ার আগে ওকে মারছে।
আচ্ছা,
ওখানে আর তেমন কিছু হলো না, চলে আসলাম। এইভাবে একদিন দুদিন যায়, যাই হোক আর একদিন দেখে ফেলছে।
তখন বাইরে ছিলেন আপনারা?
আমরা
এই অবস্থায় কে দেখেছে? এটা
বালুর মাঠ দেখছে এই হ্যার ছোট ভাই শুভ,
মানে শুভকে যেটা বলেছিল চোখে চোখে রাখি, সে সবসময় চোখে রাখে,
চোখে রাখে। তো শুভ দেখার পর হচ্ছে পরবর্তীতে আবার খবর, শুভ এলাকার হ্যার বড় বাইরে জানাইছে কিনা জানি না, আমাকে ফোন দিল রাত্রে একটা বাজে। আমার কথা তুই কই? আমি কেন বাসায় কয় কই কবে দুই নম্বর গুলি যায়, আমি কি এত রাত্রে কেন যাবো, কয় তুই সমস্যা কি, ভয় পাস নাকি? আমি দেখলে শুভ আমি রুবেল কাপড়।
তুই সম্পর্ক ছিল আপনার সঙ্গে? এই তুই সম্পর্ক আগে থেকে ছিল নাকি?
না, আমাদের ঝরগা ঝাটকি হওয়ার পর থেকে। আমি এর আগে ওদেরকে আপনি করে বলতাম, যখন ওই যে আমাকে দুই তিনটা ধাক্কা দিল,
এরপরে
আমি তুই তুই করি বলি, মানে হ্যার বড় ভাইরা আপনি আপনি বলি, কিন্তু ওই শুভরে তুই তুই করি বলি।
আচ্ছা, আমার সুবর্ণার চেয়ে তো বড় ছিল, সে অর্থে আপনারটাকে আপনি করেই বলা উচিত, কিন্তু আপনি তুই করে
করি বলি।
আচ্ছা,
আর আমি কই দেখলে আমি কারোর ভয় পাই না শুভ, তুই বলছিস না আসতাম, আমি আসতে আসি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই, চার মিনিটের বিরতি। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। একটু আগেই আমার স্বপ্নের কথা আপনাদেরকে জানিয়েছি এবং এটি আরেকবার একটু বলতে চাই, সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনে যারা প্রেজেন্টেশন বা পারফর্মিং আর্টের উপরে কাজ করতে চান, যারা শিখতে চান, তাদের জন্য অন্যতম একটা ইনস্টিটিউশন হচ্ছে সকা, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। এখানে চাইলে আপনি আপনার কোর্সটা সম্পন্ন করতে পারেন এবং আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে আসলে এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু করেছি। ফার্স্ট ব্যাচে রেজিস্ট্রেশন চলছে, একেবারে টোকেন মানি, উইদাউট এনি প্রফিট। আপনি যদি এখানে জয়েন করতে চান, শিখতে চান, ফার্মগেটে অফিস। আমি নাম্বারটি আরো একবার বলে দিচ্ছি, ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। আর রুবেলকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি আমার পেজে দিয়ে দিয়েছি, যারা ওখানে যোগাযোগ করতে চান চলে আসতে পারেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj প্লিজ লাইক দিস পেজ। ওকে রুবেল, আমরা যেখানটায় ছিলাম সেখানে আবারও ফিরি।
পরে আমি বললাম ঠিক আছে আমি আসতে আসি। আমরা এক রুমের মধ্যে আমরা চার বন্ধু ছিলাম, সোহেল বন্ধু, জাহিদ আর ওই যে এমরান, এরা ছিলাম আর কি, আর মারুফ ছিল অন্য একটা রুমে। জাকিরের অন্য একটা রুমে। তখন এই জাহিদ আমি আমরা চার বন্ধু আসলাম আর কি। আমার আসার সময় আমার বন্ধু আপনার দাও একটা নিয়ে নিছে। পরে আমি বললাম দোস্ত দাও লিখি লিখা কয় দোস্ত চল যদি উল্টা পাল্টা কিছু হয় ওটা রেখে আসে না নিয়ে আসছে
মানে দাওটার সাথে করে নিয়ে
আসছে। দাওটার সাথে করে নিয়ে আসছে। তোরা ওদেরকে আমি একটু দূরে দাঁড় করলাম তোরা এখানেই থাক তোরা মোরে মিলে দাঁড়া আমি যাই দেখি কি হয়। পরে গেলাম যাই দেখি উম্মা শুভ আটজন লোক নিয়ে আসছে।
আটজন লোক
নিয়ে আসছে এসে আমাকে থাবড়টা মারি দিল। তখন আমি বললাম তুই কি মারি খুশি হয়েছ? এটা বলার সাথে সাথে আমার মাথা মেঝে রিভলভার ঠেকাইলো।
রিভলভার
মাথা মেঝে ঠেকাইলো। পরে তোরা এত করে বুঝাইলাম এত সুন্দর ব্যবহার করলাম তুই শুনলি না তারপরে তুই আমার বোনের পিছিয়ে পিছিয়ে আনস। আর আমি বললাম জীবনে ভালোবাসছি তো তোর বোনের অন্য কারোর তো না তাহলে তোর বোনের পিছিয়ে শুরু
মানে রিভলভার ঠেকানোর অবস্থা আপনি
হ্যাঁ এইভাবে আমি বলতেছি
না
না আমি কোনো ভয় পেয়েছি না এমন ভাবে মানে বলতেছি আমি কেউ জীবনে ভালোবাসছি তোর বোনের তাহলে সরবো কেন অন্য কারোর তো ভালোবাসি না তুই যায় কিছু কাজ না আমি সরবো না। আর তুই যেতে সরবি না তাহলে তোরে আমরা দুনিয়া থেকে সরাই দিই। তখন আমি বলছি দেখলে তুই আমার দুনিয়া থেকে সরাই দে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার মরণের খবরটা তুই তোর বোনের দিস না নাহলে তোর বোনের নগদে সুইসাইড করবে। তারপর হ্যাঁ বললো আমার বোনের সুইসাইড করবে তোর মতন গাদার জন্য বলতেছে তুই তো একটা গাদা পাগল পাগল না হইলে তুই আমার বোনের পিছু পিছু করছ তুই মুসলমান আর আমরা হিন্দু এটা কেমনি করছ দুনিয়ার কেউ মেনে নিবে আমি মেনে নাক আর না মেনে নাক আমরা দুজন তো মেনে নিছি হ্যাঁ এমন তাতে মানে আরেকজন এসে আরেকটা রিভলভার ঠেকাইলো। তখন আমার বন্ধু এসে ওদের কান্দের মিন্দে দাওয়াটা ধরলো ওই যে আমার বন্ধু সোহেল এসে ওদের কান্দের মিন্দে দাওয়া ঠেকাইলো। পরে আমার বন্ধু কইতাছে কতটা নিয়ে আসো তুই রিভলভার আমি নিয়ে আসি দাও তোরা একজনকে মারবি আমি দুজনকে মারবো এমন ভাবে কথাটা বলছে হয় মানে লাজন ও একটা সিনেমার মধ্যে আছে।
আচ্ছা আচ্ছা
এই ফাঁকে দিয়ে আমি জানতাম না আমার অজান্তে ওই জায়দে আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে আসলো ওরা ছিল আটজন এখন আমার বন্ধু বান্ধব ওইগুলো বারো জন
আপনার বন্ধু বান্ধব আরো বেশি হয়ে গেছে।
হ্যাঁ ওরা ফোন করে নিয়ে আসছে কিন্তু আমি জানতাম না এইভাবে ওখান থেকে ঝরকাঝারকি হওয়ার পর দিয়ে ওরা চলে গেল। তখন আমি শুভকে ডাক দিলাম আমি শুভ দ্বারা আমি পারতাম তুই আমাকে যে থাপটা দিয়েছিস থাপটার প্রতিকারটা আমি করতাম তোকে এবারও আমি ছেড়ে দিলাম কারণ তুই সুবর্ণার বড় সম্মানের সাথে তোরা ছেড়ে দিলাম ভবিষ্যতে আমার গায়ে তো তুই হাত তুলবি দূর কথা আমার চোখের দিকে তুই যেতে না থাকাস তা নাহলে তোর চোখ আমি উঠে নিয়ে আসবো এগুলো ওকে ছেড়ে দিলাম এটাই বললো তুই যা ফারিস করিস এবারে চলে গেল। দুই দিন পরে শুনলাম এক দোকানে ডাকাতি হয়েছে সরু ধরা খেয়েছে হাট ওয়ার্ডের দোকান আছে না ওষুধ দোকানে আমার বন্ধু মারুফে ফোন করছে কয় দোস্ত কয় কি কতজন একটা শুভ সংবাদ আছে অমুক দোকানও হয় এলে দেখতে পারবি।
ওকে
পরে আমি গেলাম আমি যায়া মানে একদম অবাক হয়ে গেছি সোর বাঁধা অবস্থায় ওই যে কারেন্টের যে খাম্বাগুলো আছে না খাম্বার সাথে দুইটা সোর বাঁধা অবস্থায় একটা সোর শুভ
ওহো
পরবর্তী আমি দেখে আমি ব্যাক করে চলে আসছি কারণ আমি যদি ওই টাইমে ওর সামনে যদি থাকি ওই খুব অপমান হবে এই কারণে আমি চলে আসি যাক ওকে জেলে দিয়ে দিল
পুলিশ
যে দোকানে চুরি হয়েছে ওই দোকানটা ওইসে গিয়া ওই এলাকার এক কাউন্সিলরের দোকান। তখন আমি একটা বুদ্ধি বই বের করলাম যেতে শুভ এখন জেলে শুভকে হাত করাটা আমার পক্ষে খুব জরুরি
মানে ইজিলি ওকে সাপোর্ট করলে ওই মুহূর্তে আপনার জন্য ইয়ে হয়ে যাবে।
পরবর্তী আমি গেলাম কি হোটেল থেকে এক টিফিন কারি করে ভাত তরকারি নিয়ে গেলাম শুভ নেগুলা খেয়ে নে আরে কতর মতন খাচ্ছরের খাবার আমি খাবো আমাকে এইভাবে বলতেছে আমি কই দেখ রে ভাই ক্ষুদার ফেটে কি আর রাখ আমি খাচ্ছর খাবারগুলো তো খাচ্ছর না খাওয়ার সমস্যা কি তুই কি আমার মারণের বুদ্ধি করছ নাকি তোর খাবার হাবি হবো তখন আমি রেগে গেলাম হ্যাঁ এডেট রাইট ডিসিশন নিছি আমি তোকে মারার জন্য তোকে তো এমনি আমি কিছু করতে পারবো না তাই ভাতের সাথে বিষ মিশিয়ে আনি তোকে খাবো আর তুই মরবি তোর বোনকে নিয়ে আমি চলে যাবো এর বলে আমি চলে আসন দিচ্ছি হওয়ার পরে ডাক দিচ্ছি দাঁড়া কদে টিফিন কারি দে টিফিন কারি দিয়েছি এর ভিতরে টিফিন কারি জন্য লই গেছি পুলিশে দেখা করতে দেয় না পুলিশের কিছু মানি দিছি
দেখা করতে দিয়েছে
খাবারটা খাওয়ার পরবর্তীতে ওরা তো আমি একশো টাকা দিলাম আমি কেটে রাখ সিগারেট খাই আমি তো সরাসরি বলতে হয় না এটা দিয়ে সিগারেট খাইছি আমি ওকে একশো টাকা দিলাম ওকে এটা রাখ তোর লাগবো ক না টাকা লাগবো না ওকে রাখ তোর লাগবো পরে রাখলো আমি বাড়িটা নিয়ে চলে আসলো এইভাবে তিন দিন ছিল জেলের ভিতরে তিন দিনে আমি যে কিছু টাকা দিয়ে আসতাম আর খাবার দিয়ে আসতাম ওই আমার প্রতি একটু দুর্বল হয়ে পড়লো এইভাবে
মানে যেভাবে হোক আপনি হাত করার চেষ্টা করছিলেন
যেদিন নিয়ে আসবে ওকে জেলের থেকে সবার আগে আমি যাই উপস্থিত এখন আমি যেন দোকান আমি দোকানে তখন সেটা সময় দিতে পারিনি আমার হোটেলে যাই হোক সবার আগে ওকে যখন যেদিন নিয়ে আসবে ওদিন ছিল মঙ্গলবার আমি সবাই আগে ওর কাছে যাই দেখা করছি আমি আজকে তো তোকে ছেড়ে দেবে খবর পাইছি উকিলের মাধ্যমে তোকে নিতে আসছি ওই আর কিছু বললো না মানে একটু মনটা একটু বেজার বেজার আর কি তারপর ওর ভাই আসলো ওর ভাবি আসলো ওর মা আসলো ওরা এসে ওকে মানে নিয়ে গেল ওরা যখন আসছে তখন আমি সরে গেছি আর কি এভাবে আরো বেশ কয়েকদিন চলতে থাকলো আর এভাবে দিয়ে সুবর্ণার উপরে দিয়ে খুব অত্যাচার শুরু হয়ে গেল আমার সাথে দেখা করে এখন কিন্তু শুভ আমাকে কিছু তেমন বেশি একটা কিছু বলে না রাস্তাঘাটে রোডে ঘাটে দেখা হলে আমাকে তেমন বেশি কিছু বলে না আগে ধরুন দেখলে একটু খেসানি মারতো হুমকি আমকি দিত এখন কিন্তু ওঠা নাই গা দেখা হলে এটা বলে ভাই তোর ভালোর জন্য বলছি সরে যা, এটা কোনোদিনও সম্ভব না, এটাই বলতো। এর ফাঁকে দিয়ে ওকে নিয়ে গেল সিটাঙ্গা আর কি, কক্সবাজারের পাশে, এটা কি জায়গার নাম বললো আমি ভুলি, কি জায়গার নামটা যাই হোক, মামার বাসা। ওর হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। তখন ওর মামতো বোনের ফোন দিয়ে আমাকে কল দেয়, এর আমি তো চট্টগ্রাম কক্সবাজারের পাশে, তো তুমি ওখানে তোমার ফোন দুদিন ধরে বন্ধ ব্যাপার কি, আর বললো এই ব্যাপার আমাকে এখানে নিয়ে আসছে, এখন তুমি কি আসবা? তো যাই হোক, আমি ঠিক আছে আমি যাবো, তুমি ওদের সাথে একদিন একটু মিট করো, তোমার মামার সাথে মামির সাথে মিট করো, বলে আমি কক্সবাজার ঘুরতে যাবো।
আচ্ছা,
যেদিন যাইবা আমাকে ফোন দিবা, আমি যাবো। ওদের সাথে মিট করার পর ওরা রাজি হলো, তারপর আমাকে ফোন দিল, আমিও চারজন বন্ধু নিয়ে গেলাম, দোকানদার জাহিদ আর আমার বন্ধু সোহেল, জাকির, ইমরান। যখন রওনা দিব, জাহিদ ভাই যত টাকা খরচ হবে সব কিন্তু আমার, জাহিদ ভাই বলতেছে। আমি ভাই আপনার যাওয়ানোর দরকার নাই, দোয়ানরা বন্ধ রাখার দরকার নাই, কবে এটা কক্সবাজার যাই না কোনো সময়, এই একটা সুযোগ। যাই হোক, আমরা গেলাম, যাওয়ার পরে দিই ওখানের কেউ তো আর আমাকে চিনে না, ওর মা মা মামি মাম তো বোন শুধু হয় চিনে। কক্সবাজার গেলাম, ওখানে যাই একটা হোটেল বুকিং দিলাম দুদিনের জন্য। যখন দেখি ওর মা মা মামি ওর কাছ থেকে একটু দূরে, তখন ফাঁসে গিয়ে যে কথা বলি, কিন্তু ওর মামতো বোনটা জানতো আর কি, বুঝতো আর কি, ওর মামতো বোনটা হয়ে বলছে। ওর দুদিন পরে চলে আসছে একই ট্রেনে করে, আমরা সিটাঙ্গাতে ট্রেনে করে আসছি, ঢাকা কমলাপুর একই ট্রেনে করে আসছি, ওই ওখান থেকে চলে আসবে চলে আসবে, মানে খুব ইয়া লাগাই দিচ্ছে, দেখো চলে আসছি। আসার পর দিয়ে এখানে আমরা আবার আসলাম, ওরে আমি একটা মানে গোপনে একটা ফোন কিনে দিলাম, গোপনে বাবা আমার সাথে ফোনে কথা বলতো, তাই ওর বাবি দেখে ফেলছে।
আচ্ছা,
ফোনটা ওর বাবি দেখে আবার ওর ভাইয়ের কাছে বলে দিছে, ওর ভাই ওকে কিছু না বলে সরাসরি আমার দোকানে গেছে, আমার দোকানে দেখা কইতাছে তোর কি ঢাকা শহর থাকার ইচ্ছা আছে নাকি, এমনি ডাইরেক্ট বলতেছে। আমার দোকানে খুব কাস্টমার, অনেক বড় হোটেলে ছিল, আপনি আসছেন বসেন একটু শান্তভাবে কথা কন, এইভাবে কথা বলেন কি, আমার মানে একটু খারাপ ভাষা গালি দিব তো শান্তর এ করি আর কি। আমি দেখেন ভাই শান্তভাবে কথা বলেন, ভদ্রভাবে কথা কন,
কে বলতেছে? বড় ভাই।
হ্যাঁ, ওর বড় ভাই।
আমি তখন রেগে গিয়েছে,
হ্যাঁ আমি আমার এখানে একটা মান সম্মান আছে,
এটা কি আপনার দোকানে গিয়ে?
হ্যাঁ, আমি কই আমোদবাগ যা হওয়ার হয়েছে, এটা তো আর আমোদবাগ না, আপনি এই ব্যাপারটা আমার আমোদবাগ গেলে বলতে পারতেন, এখানে বলেন না। তখন মানে কাস্টমার গুলো আমার মুখ দিকে চাইছে কি, ওখানে আমাকে কেউ কিছু বলার সাহস হয় না,
সেখানে এই লোক এসে
এই লোক এসে বলতে আছে, ওখানে কেউ দেন এসে আমাকে তুই করি বলার সাহস হয় না, সবসময় আপনি করে বলতো। যা এইভাবে মানে আমাকে খুব অপমান করলো আর কি ওই জায়গায়, পরে আমি আর ওকে আর কিছুই বলি না, পরে অপমান করে চলে গেল। আরে এক কাস্টমার জিজ্ঞেস ভাই কে, আমি কই না আমার বড় ভাই, ওনার সাথে একটু বেয়াদবি করছিলাম, এখানে উনি এসে একটু শাসন করলো আর কি, এই ছাড়া কিছুই না। আরেক লোক এসে বলতে আছে কয় তো হিন্দু, হ্যাঁ আমরা বড় ভাই হয় কেমনে, আমি কই হ্যাঁ ঠিক আছে হিন্দু, হিন্দু হলে কি বড় ভাই হইতে পারে না, অবশ্যই হইতে পারে। এই খবরটা আমার মালিকের কানে গেল, এবার আমার মালিকে বলতেছে তুই আর বোনের লগে ফিল্ম করস তা ঠিক আছে, হ্যাঁ ভাই এসে দোকানে এসে এইভাবে বলে, মানে আমার মালিক আমাকে অনেক কিছু বুঝাইলো আর কি, বুঝানো ভরতে যাক এই ব্যাপারটা গেল। এইভাবে গেল, যাওয়ার পরবর্তীতে আমি সরাসরি ওনার বাসায় গেলাম, বাইশটা পোলাপান নিয়ে ওর বাসায় গেলাম,
বাইশ জন পোলাপান নিয়ে ওনার বাসায়।
আপনি ওনার বাসাটা ছিল দোতলায়,
মানে উদ্দেশ্য কি ছিল?
ওই যে দোকানে আমাকে এইভাবে অপমানী করলো, অপমানী করার পরে এই ব্যাপারটা আমার মালিকের কানেও গেল, আমার মালিকও আমাকে কিছু কথাবার্তা।
কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বাইশ জন পোলাপান নিয়ে তার বাসায় যাচ্ছেন তাকে অপমান করার জন্য, এটা কি সুবর্ণা ভালোভাবে দেখবে? এটা কি সুবর্ণাকে জানিয়ে গিয়েছিলেন নাকি?
হ্যাঁ আমি ওকে জানিয়েছি।
তো সুবর্ণা কি বলেছে?
মানা করছে,
মানা করেছে।
আমি বলছি আমি শুধু ওকে একটু খালি ঠেট দিব, যাতে আমারও ক্ষমতা আছে আমিও যাতে দেখাইতে পারি।
ওকে, তারপর?
হ্যাঁ, এই বাইশটা ছেলে মেয়েদের দশ জনকে আমার টাকা দিতে হবে,
মানে ভাড়া করেছেন আপনি,
এক একজনটা পাঁচশো টাকা করে দিতে হবে। ওর বাসায় গেলাম, দরজা লক করছি, আরে ভাবি দরজা খুলছে, এমনি বলছে আমি কি বিকাশ কই, আমার কি ব্যাপার তুমি এখানে, আমি কি বিকাশ কই, কয় কেন, আমি করে মাঝখান দিয়ে ফাই যা, তারপর বিকাশে লটকে রাখবো, বিকাশের ফোন দিছে আর আসছে এসে এই অবস্থা দেখে মাথা গরম হইলাম। তখন আমি ওর সাড়ে কলার বাড়ি ধরলাম,
বিকাশের
বিকাশ সাড়ে কলার বাড়ি দিলাম, আমি কই তোর লগে আমার লগে যত ঝামেলা আছে আম্মুদবাগ, তুই আমার দোকানে গেলি কেন, ওটা কি আম্মুদবাগ, ওখানে আমার একটা সম্মান আছে, একটা কেরিয়া আছে, তোর অফিসে যাই আমি যদি তোর যদি দুই চারটা সোয়া থাপড় দিয়ে বা তোর যদি অপমানী করি তোর কেরিয়ারটা নিতে লাগবে না, যা হয়েছে এখানে এসে আমার দোকানে গেলি কেন, ও জানে ওর গায়ে আমি হাত তুলবো না, কলার দোষ দিকে হাত তুলবো না, এই কারণে ও খুব একটু জোর দেখাইতে আছে আর কি। এমন তাতে সুবর্ণ চলে আসছে, সুবর্ণা এসে বলতে আছে আপনি কি এখান থেকে যাবেন, ও যখন এই কথাটা বলছে বলার পরবর্তী আমি চলে আসছি, কেন্দ্রে কেন্দ্রে বলতে আছে আপনি কি এখান থেকে যাবেন, মানে ওর একটু মাইন্ড লাগতেছে যেতে ওর বড় ভাইয়ের কলার,
বড় ভাই তো, হ্যাঁ সেটাই খুব কষ্ট,
এখানে আরো অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝামেলার পরে আসা বলতে আছে আপনি কি এখান থেকে যাবেন, একটা কথা বলছে আমি চলে আসছি।
বিষয়টা কিন্তু খুব বেশি জটিলতার দিকে চলে যাচ্ছে, এবং দুইটা বিষয় এখানে লক্ষণীয়, একটা হচ্ছে ওদের পরিবারের জায়গা থেকে আমাদের এই আজকের যিনি গেস্ট রুবেল তাকে যে সুন্দর করে বোঝানো এটা কিন্তু তারা করেছে, কিন্তু রুবেলও সেটা মানেনি এবং অবশ্যই সুবর্ণাও সেটা মানেনি, মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে দুজনের স্বধর্ম। একটা যেটা যে হচ্ছে সুবর্ণা একটা পর্যায়ে সে স্বীকার করে নিল যে সে ধর্ম ত্যাগ করবে, রুবেলের ধর্মে আসবে, ধর্মান্তরিত হবে, এবং সেখানে সে তাকে পাওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং এই জায়গাটি থেকে তার পরিবার বাধা দিচ্ছে, সেটাও আসলে খুবই স্বাভাবিক। এই কারণে যে পরিবারের কিন্তু আলাদা একটা অধিকার থাকে পরিবারের যারা সদস্য তাদের উপরে। তো এই বড় ভাই বলেন বা যেটাই বলেন না কেন, ওর অভিভাবক বলতে আমরা যেটা বুঝতে পারছি যে ওরাই ছিল। তো সামহাও ওরা যে কোনোভাবেই চাইছিল যে তাদের স্বধর্মের থেকে মেয়েটা যেন কোনোভাবেই বের না হয়ে যায়। ব্যাপারটা কিন্তু ধর্মীয় সংঘাত না, ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দুই ধর্মের মানুষ, দুই ধরনের মানুষ, তারা এক হতে গেলে যে কোনো একটা পারিবারিকভাবেই তাদের যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে স্যাক্রিফাইস করে করতে হবে, সেটা এক পক্ষ মানতে পারছে না এবং সেখান থেকেই সংঘাতটা হচ্ছে। এবং এটা আসলে শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে বলুন, তারপরে
তারপর এই অবস্থা দেখে আর বড় ভাই খুব টেনশনে পড়ে গেছে আর কি, মানে হুটহাট করে আর বিয়ে ঠিক করে ফেলে,
যেভাবে হোক দ্রুত বিয়ে শাদী দিয়ে দিবে।
না, বিয়ে শাদী দেয় নাই, মানে বিয়ে শাদী ঠিক করে একটা,
মানে ওইটাই তো বলতেছি, দিয়ে দিবে এরকম একটা প্ল্যান। হ্যাঁ,
ওই ছেলেটা আমাদের স্টুডেন্ট ছিল,
স্টুডেন্ট। এটা আপনি জানলেন কিভাবে?
এই ব্যাপারটা আমাকে সুবর্ণে জানাইছে।
কিভাবে, কি হলো?
বাসায় এসে মানে একদম কথাবার্তা হয়েছে এরকম এরকম ব্যাপার, মানে ওর সাথে বিয়ে শাদী দিবে এরকম আর কি আলোচনা চলতেছে। পরে আমি বললাম ছেলেটা কোন কলেজের, পরে বললো সবকিছু বলার পরে, পরে একদিন গেলাম আর কি ওই কলেজে, গেলাম সুবর্ণার সাথে করে নিয়ে গেলাম, ওকে একটু দূরে দূরে রাখছি, বোরকা পরে তারপরে নিয়ে গেছি।
আচ্ছা,
পরে আমি কি করলাম ছেলেটা কোনটা দেখাম, পরে ছেলেটা দেখেছে দূর থেকে দেখেছে, আমি আবার ওর দ্বারা ছেলেটার দ্বারা গেছি, যাইয়া আর দিয়ে আমরা দেখেছি এটা কহে এটে। পরবর্তীতে ওদিন চলে আসলাম, তারপরের দিন আবার কলেজে গেলাম, চারজন বন্ধু বান্ধব নিয়ে গেলাম, ছেলেটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ভাই এদিকে আসো, আসলে ভাই তোমার নাম কি? ও বলে আমার নাম দি, কি আপনার কাজ কি, কি দরকার?
ও কি আপনাকে চিনত?
না,
চিনে নাই,
চিনে নাই। এই কারণে বলতেছে আমার নাম যে আপনাকে দরকার কি, আপনি কোথায় দেখেন? আমাকে বললাম, আমি ভাই আমি আমার পরিচয় দিলাম, আমার নাম রুবেল, বিজনেস করি অমুক জায়গায়। আমি বললাম তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, নাম বলে না। অনেকবার জিজ্ঞেস করার পরবর্তীতে বলে ওর নামটি সত্য বলে কি না মিথ্যা বলে এটা আমি জানি না। ও বলে ওর নাম আরিফ, আমি কি আপনার সাথে আমার একটু কথা আছে, একটু আলাদাভাবে আসেন, আসলো, আপনার হেল্প আমার খুব, আমার জন্য খুব প্রয়োজন, বসেন। হ্যাঁ বসতেছে না, আর আমার বন্ধু দুটি আইসক্রিম, ইয়া আমরা চারজন বন্ধু বান্ধব গেছি আর একজন পাঁচজন ফার্স্ট আইসক্রিম নিয়ে আসছে। আমি কি ভাই আইসক্রিম খান, আইসক্রিম খাবো কেন? আমি কই দেখেন আপনি না আমাকে চিনেন না, আইসক্রিমটা তো চিনেন, এটা খেতে তো সমস্যা নেই, আইসক্রিম খান। পরে এক জায়গায় বসলাম, বসার পরে আমি বললাম ভাই আমি একটা বিপদে পড়ছি, আপনার হেল্পটা আমার খুব প্রয়োজন। আপনি বিপদে পড়ছেন, আমার হেল্প কি দরকার? আমার বন্ধু সোহেল আবার ওর কাঁধের উপর হাত দিয়ে রাখছে, হাত দিয়ে আগের কথাটা শুনেন। আর আমি বললাম ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাকে আমি ভালোবাসি প্রায় আড়াই তিন বছর ধরে, এখন এই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটা আপনি আর মেয়েটা সুবর্ণা, আপনি যদি একটু হেল্প করেন আমাদের সম্পর্কটা থাকে।
প্রিয় শ্রোতা, গল্পটা কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার বিষয়। ছোট্ট একটা বিরতির পর আমি কিবরিয়া আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পরে। এবং একটু আগে বলছিলাম আপনাদেরকে, যারা সকাতে মানে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টসে রেডিও এবং টেলিভিশনের পারফর্মিং আর্টস প্রেজেন্টেশন বিভিন্ন বিষয়ে যারা কোর্স করতে চান তারা যোগাযোগ করতে পারেন। ফার্স্ট ব্যাচে ভর্তি চলছে, যার একেবারে টোকেন ফিতে, উইদাউট এনি প্রফিট, ফার্স্ট ব্যাচের জন্য শুধুমাত্র এই সুযোগটা আছে। যারা এখানে জয়েন করতে চান তারা ফোন করবেন এই নম্বরে 01738686179। আমি আবারও বলছি 01738686179। এগেন আই এম রিপিটিং 01738686179। আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র পাঁচ মিনিটের, পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, রুবেলের যে জীবনের গল্প সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। কথা না বাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরতে চাই। যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892892, আবারও বলছি 09613892892। রুবেল যেখানটায় আমরা ছিলাম, বলেন তারপর।
হ্যাঁ, ওকে বলার পরে জন বললাম আপনার হেল্পটা আমার খুব প্রয়োজন, আপনিই পারেন একমাত্র আমাদেরকে সহযোগিতা করতে। তখন আমি বললো দেখেন ওর সাথে আমার বিয়ে শাদীর ব্যাপার কথাবার্তা চলতে আছে, এমন না তো বিয়ে শাদীটা হয়ে গেছে, আপনারা এসে আমাকে ঠেট দেওয়ার তো কোনো মানি হয় না। এভাবে বলে আমি যদি ইচ্ছা করি আপনাদের সবাইকে আমি এখানে রেখে দিতে পারি, যেহেতু আমি স্টুডেন্ট, এইভাবে কোনো সময় কারোর আপনারা ঠেট দিবেন না, এভাবে আমাকে বললো আর কি। আর আমি বললাম আমি কি ভাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চাই, ভাই অনেক আবেগ নিয়ে আপনার কাছে আসছি, কিভাবে বলতে হবে আমি সঠিক ভাষা খুঁজে মানে পাইনি, যেভাবে আসছে ওইভাবে বলছি, যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করেন। মানে আমার কাগজে মিনিট দেখে ব্যাপারটা বুঝতে পারছে, বুঝা করছে ঠিক আছে ভাই চিন্তা করেন না চলে যান। পরে চলে আসলাম, আসার পর ওরা যখন না করে দিল আবার আরেকটা বিয়ে ঠিক করে,
ওকে ওকে,
আবার বিয়ে ঠিক করার পরবর্তীতে বিয়ের ভাই ঠিক হয়ে যাবে, আগে বানাপত্র করতে আসবে, যেদিন আসবে তার আগের দিন ওই ছেলের বাড়ি বাসায় যায় আর কি। ওই ছেলের বাসাটা ছিল সবুজবাগ,
মানে যে ছেলেটার সঙ্গে বিয়ে
হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে ঠিকানা নিয়ে ওই ছেলের বাসা যাই। বাসা যাওয়ার পরবর্তীতে আমাকে ওই ছেলে আমাকে দেখে চিনে, তোমার নাম রুবেল না? আমি কে, আমার নাম রুবেল, কেন আসছো? ওখানে আমি একেই যাই আর আমার বন্ধু শৈলটা নিচে।
আপনাকে চিনতে কিভাবে?
এলাকা একটাই,
এলাকা একটাই ছিল,
মানে পাশাপাশি এলাকা, আহমদবাগ আর সৌজাগ পাশাপাশি। আমাকে বললো তুমি রুবেল না? আমি কে, আমি রুবেল। কি ব্যাপার, কেন আসছো? আমি ভাই এরকম এরকম এই ব্যাপার, এই কারণে আসছি আপনার সাথে, তো ওর বিয়ে ঠিক হয়েছে। এখন কি সত্য কি মত আপনারা জানেন, কিন্তু ভাই আমি ওকে খুব ভালোবাসি। ভাই তুমি মুসলমান না? আমি খাই কথা, আমরা তো হিন্দু, এটা কিভাবে সম্ভব? আমি কি ভাই যেটি হোক না, সম্ভব অসম্ভব পরবর্তী ওটা আমরা বুঝে নেব। এবার আপনি যদি একটু দয়া করে আমাদেরকে যদি একটু হেল্প করেন তাহলে আমার জন্য খুব সুবিধা। হ্যাঁ রাজি হয় না, অনেকভাবে কাগজে মিনতে আমি কি করে, আমি কি ভাই এখন আমি আপনার হাত ধরছি, আপনি যদি বলেন আমি আপনার পায়ে ধরে সারা জীবন বসে থাকবো। তারপর ভাই আপনি আমাদের ব্যাপারটা বুঝতে ইয়ে, এখন আমার ওখানে আমার চোখ থেকে পানি ভরে যায়, মানে ব্যাপারটা আর কি বুঝতে পারে, বুঝতে পারার পর মানে ওর মা আসে, ওর মা আসে বলে দেখলে বাবা, ওনার ছেলেকে বলতেছে দেখলে বাবা অনেক মেয়ে পাবি, এই ছেলেটার দিকে একবার তাকা, হোক মুসলমান তাতে কি হচ্ছে, একবার ছেলেটার দিকে তাকা, যাই হোক ছেলেটা বুঝতে পারে। ঠিক আছে ভাই তুমি যাও, কোনো সমস্যা নেই, ছেলেটা আমার সিনিয়র, অনেকটা সিনিয়র, ঠিক আছে তুমি যাও। আসে বললাম ওখান থেকে, এসে পর এখন আর মানে ওর বিয়ে শাদীর ব্যাপারে তেমন আর ওরা
স্টেপ নিচ্ছে না,
ভাবে কিন্তু ওকে জানায় না,
মানে ওকে জানালে আপনি জেনে যাবেন বিয়ে ভেঙে যাবে।
ওদের বাসার বিয়ের ব্যাপারে কথা বলতেই হয় না, রামপুরা কথাবার্তি হয় সব, আর আরেক মামার বাসা রামপুরা, ওখানে কথাবার্তি হয়, এখানে আর হয় না। তারপরে যাক এভাবে আমাদের চলে কয়েকটা দিন চলে ফিরে, এখন আর ওই শুভ আমাকে আর কোনো ডিস্টার্ব করে না, আর বড় ভাই বিকাশ আমাকে কোনো ডিস্টার্ব করে না। আমি মানে নিজের থেকে আর কি ভেবে নিলাম হয়তো ওরা আমাদের ব্যাপারটা হয়তো বুঝতে পারছে, এই কারণে একদিন আমি শুভকে ডাক দিই, আমাকে ভাই এদিকে আসছে, আসে দোকানে বসেছি, দোকানে বসায় ওরে কিছু হালকা নাস্তা পানি করালাম, নাস্তা পানি ভাই আমাদের ব্যাপারটা মেনে নে, যাই হয়েছে হোক না, হ্যাঁ আমাকে বলে দেখ রে ভাই কিভাবে এটা মানবো, কেমনে সম্ভব, হ্যাঁ আমাকে বলে, এমনি বলে কয়েকজা যদি তুই যদি হিন্দু থাকতি আর আমি যদি মুসলমান হইতাম, তুই যদি তোর বোনের সাথে যদি আমি যদি ফিল্ম করতাম তুই মানতি? আমাকে ভাবলো আমি এলাকি জবাব দেব, এমন একটা প্রশ্ন করছে, আমার তো জবাবের কোনো জবাবই নাই। আর আমি মানে হ্যাঁ আতো দিলাম, আমাকে ভাই তুই যদি কস তোর পা ধরে আমি বৈতিকাম, তোর পা ধরে আমি বসে থাকবো, তারপর ভাই তুই মেনে নে, একা দেখ রে ভাই আমি মেনে নিলে কি হবো, আমার বড় ভাই মেনবো না, আমাদের যে সমাজ আছে এই সমাজটা মানব না, আমার মায়ের নগদে মারা যাবে, আমাদের একটা বই নেই, মানে ওই আমাকে বুঝেছে, মানে রাজি হয় না কিন্তু নর্মালি, খুব নর্মালি আমাকে
বোন একটাই ছিল,
একটাই ছিল, খুব নর্মালি বুঝেছে, চলে গেছে। একদিন ওই ডাইরেক্ট আমার দোকানে চলে আসছে সুবর্ণা, দোকানের সামনে এসে আমাকে আমাকে ডাক দিল, ডাক দেওয়ার পরবর্তীতে আমি গেলাম, আমি কি হয়েছে, বোরকা পরে এসছে, আমি বললাম কি হয়েছে, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান,
এখান থেকে নিয়ে যান,
আমি এখান থেকে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, যেখানে পারেন নিয়ে যান। আমি কে, দেখো আমি যদি তোমাকে নিয়ে যেতাম আমি আরো অনেক আগে নিয়ে যেতে পারতাম, তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না, পরে তাই আমাকে এই অফার দেয়, তাহলে আপনি আমাকে নষ্ট করে দেন, আমার গর্ভে সন্তান আসুক, আমার গর্ভে যখন সন্তান আসবে তখন আপনি ওরা মেনে নেবে। আমি কি বললাম, দেখো আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরটাকে না, প্রয়োজন শুধু তোমাকে। এইভাবে বলার পরে মানে এখানে আরো কিছু কথাবার্তা কথাবার্তা হওয়ার পরে তাই রাগ করে আমার কাছ থেকে চলে যায়, বাসা চলে যায়, বাসা যাওয়ার পরে আমি নিজেও টেনশন করে গেছি। পরবর্তী আমার বন্ধু শৈলের ফোন দিলাম, দোস্ত এই কাহিনী কি করে, দোস্ত ঠিক আছে তুই ওকে নিয়ে চলে যা, যা হওয়ার হবে চলে যা যেখানে হোক। আমি বললাম দেখ এইভাবে চলে যাবো, পরবর্তীতে আমি ঠিক আছে, আমি এটা দুদিন ভাবিনি, দুদিন একদিনে ভাবলাম, ভাবার পর আমি ডিসিশন নিলাম আমি চলে যাব। যেদিন ডিসিশন নিলাম তারপরের দিন রাত্রে তো কথা কইলাম, সকাল ছয়টা তলায় কথা করলাম, এর লগে ওকে নিয়ে চলে যাবো, কই নিব কই যাওয়া রাখবো সবকিছু কথা, সবকিছু কমপ্লিট হয়েছে, খালি এখন এই যে বাসাটা আমরা নিয়েছি, একটা বাসাও ভাড়া নিয়েছিলাম আমি, এখন নিয়ে তো খালি বাসা বিন্দু উঠা যাবে না, বাসার কিছু মাল ছাপানো লাগবে, এই মাল ছাপানোর দুই একদিনের ভিতরে কিনি, তারপর ওকে নিয়ে যাবো। ছয়টা বাজে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে, কথা হওয়ার পরে আমি ফোনটা রাখি দিয়েছি, ফোনটা রাখি দিয়ে আমি দোকানে চলে গেছি সাতটার দিকে, সাতটার দিকে দোকানে দিয়ে দশটা বাজে মানে মনটাই নিজের কাছে কিরম জানি লাগতে আছে, মানে দোকানে মন বসে না, কোনো মানুষের কত ভালো লাগে না, কেউ একটা ভালো কথা বললো আমার কাছে খুব অসহ্য লাগে, কোনো মানুষকেও সহ্য হয় না। দশটার দিকে ফোন দিয়ে ফোন বন্ধ, একবার দিয়ে দুইবার দিয়ে ফোন বন্ধ, আমার তো পুরা মাথা নষ্ট। শৈলটা ফোন দিলাম, তখন শৈল আর আমার কাছে না, শৈলকে আমি অন্য এক দোকানে দিয়ে দিছি, আমি যেই দায়িত্বে ওর ওই দায়িত্ব দিয়েছি ম্যানেজার পদে, অন্য এক দায়িত্ব। শৈলটা ফোন দিলাম, শৈল এই অবস্থা এখন কি করণ দেবো, ঠিক আছে তুই এমরানের ফোন দে, এমরানের ফোন দিছি, এমরান যাই দেখতে হবে বাসা মিনতে সমস্যা নেই কোনো, এমরানে যাই দেখে যে দোস্ত বাসা তো তালা মারা, কি বাসা তালা মারা কয়, আমি দেখ হয়তো কোনো মি গেছে, তুই একটু লক্ষ্য রাখিস কখন আসে, একটা গেল দুইটা গেল আসে না, দুইটা কথা ফোন দিকে দোস্ত আসে না তো, আমি কাজ কি হয়। আমি ওই অবস্থায় দোকান থেকে চলে আসলাম, আমার পরবর্তী যে যারটা ম্যানেজার ছিল ওকে দোকানে বসে আমি তো ওখান থেকে চলে আসলাম, আসলে দেখি তালা মারা। চট্টগ্রাম ফোন দিলাম যে মন্তবেনের ফোনে ফোন দিলাম, শুভ নাকি তোমাদের বাসা গেছে? কয় না, এই জায়গায় ওই জায়গায়, কিন্তু রামপুরা ওর মাঝে মামার বাসাটা আছে, ওই বাসাটা জানি রামপুরা বাসা আছে, কিন্তু কোন বাসাটা এটা আমার জানাই, ওদের কারোর সাথে আমার যোগাযোগ নেই। গা দুপুর গুনিয়ে বিকেল গেল, বিকেল গুলিয়ে সন্ধ্যা গেল, সন্ধ্যা গুনিয়ে রাত হলো, রাত গুনিয়ে আবার সকাল হলো, কোনো খবর পেলাম না। মানে এই দিক দিয়ে আমার যে অবস্থা হয়েছে আমি মানে বুঝতে পারতেছি না কি করব। বারো তারিখে সকাল ছটা বাজে আমার সাথে কথা হয়েছে, ১৩ তারিখ দুপুর ৩টা বাজে আমার কাছে ফোন করে, মানে রং নম্বর আমি ফোন ধরিও না, একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, তিনবার দেওয়ার পর আমি ফোন ধরি, খুব রাগে মাথায় কে ডিস্টার্ব করে এরকম ভাবে। বললো ভাই আমি শিল্পী আর বান্ধবী। আমি বললাম শিল্পী তুমি কোথায়, সুবর্ণা কোথায়? বলে বলুন ভাই ঢাকা মেডিকেল যান, ঢাকা মেডিকেল গিয়ে কয় ভাই যান সুবর্ণা ওখানে, সুবর্ণা ওখানে গিয়ে কয় সুইসাইড করছে। আমি তো শুনিয়ে মানে শরীর একটা ফোন দিলাম, খালি শরীরে ফোন দিয়ে যারা শুনে চলে এসেছে একটা দৌড় দিলাম গুলি থেকে বেরে মেন রোডে আসি আর ইঞ্জিনিয়ার ঢাকা মেডিকেল আসলাম। এসে দেখি ওখানে অনেক লোক, সাথে পুলিশও আছে আট দশজন। ওই যে রুমের মধ্যে সুবর্ণাকে রাখা হয়েছে ওই রুমের দরজার কাছে, গ্যালাসের ভাগ দিয়ে দেখা যায় লম্বা শরীরে সাদা কাপড় পরে না। তখন ওর ভাই বিকাশ আমাকে দেখে, দেখে পুলিশকে বলে এর জন্য আমার বোন বিষ খাইছে। পুলিশ এসে আমাকে নগদ ধরে, ধরা পড়া দেওয়ার ভাই শুভ্র আসে, আসে পুলিশের হাত থেকে আমার হাতটা ছুটে বলে ভাই তুই যাগিন, যাওয়ার হয়েছে তুই যাই না। আমি কেন আমি যাইতাম না, কই যাবো আমি, আমি যদি তোর বোনটা পাইছি না তাহলে তোর বোনের লাশটা নিয়েছে, তোরা লাশটা দিয়ে কি করবি আমাকে দিয়ে দে। পুলিশ এসে আমাকে একটা থাপল মারে, পুলিশ রাতে পায়ে ধরি বলি ভাই আমাকে যা করেন কিন্তু লাশটা ভাই আমাকে দিয়ে দেন, আমি অন্তত লাশটা নিয়ে যাই, আমার সাথে রইল না কি রইল আর। আর শুভ্র খালি বলে ভাই তুই যাগিন, এখানে থাকলে তোর সমস্যাতে তুই যাগিন। ওর বড় ভাই শুভ্র বলে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, ওর জন্য আমাদের বোন বলছে তুই বলে চোখে চলে যাই। আর পুলিশ এসে আমাকে নিয়ে যায়, আমার হাতে কোনো হ্যান্ডকাপ পরায় নাই, একজন হাতে ধরে আর একজন ফ্রেন্ডের এই যাতে হাত ঢুকে, তারপর আমাকে চল গায়ে তুলে আমাকে নিয়ে যায়। পুলিশে অনেক কাগজ মিনতি করি শুনে না, বলি ভাই আমাকে ছেড়ে দেন। এটাও বলি ভাই কত টাকা চান আপনার আমাকে ছেড়ে দেন। পুলিশ বলে তোর ভিতরে নিয়ে তারপর টাকা দিচ্ছি, আমরা তোকে টাকা দেবো, তুই আমাকে টাকা দিবি কি লিখা। আমার বন্ধু সোহেলে আমার কোম্পানির মালিকের কাছে ফোন দেয়, মালিক আবার নয় এলাকার চেয়ারম্যানের কাছে ফোন দেয়।
কতদিন ছিলেন পুলিশ কাস্টাডিতে?
দুই দিন
পর আপনি বের হয়ে আসেন, আপনার নামে কোনো মামলা হয়েছে?
মামলা হয়নি।
একটা প্রশ্নের উত্তর কি খুঁজে পেয়েছেন, যে মানুষটা সবকিছু রেডি ছিল আপনার সঙ্গে বের হয়ে যাবে, এই মানুষটা হঠাৎ করে সুইসাইড কেন করল?
জেল থেকে বের এসে শুভকে ফোন দিলাম, ভাই আসলো, আসার পরে বলতেছে কি রে ভাই তোর বোন কিনলে বিশ কেজি কি হয়েছে ক, হ্যাঁ কলে তোর কারণে বিশ কেজি, তোর কারণে আমি আমার বোনকে হারাইছি। আমি ওর ভাই ধরি ভাই কস না কিনলে বিশ কেজি এরকম কিনে ক, বলে বরিশালের এক স্যার আল্লাহ আমার বোনের বিয়ে ঠিক করছি, ও জানতো না মামার বাসায় নিয়ে যেতে, তোরা যেতে না জানো গোপনে, সকাল ৮টা বাজে বাসাতে নিয়ে গেছে, ৬টা বাজে আমার লোক কত হয়েছে ৮টা বাজে বাসাতে নিয়ে গেছে মামার বাসায় ঘুরু, কসল তোর মামার বাসাতে ঘুরিয়ে আসে, তোর মামা অসুস্থ আমাদেরকে যেতে বলছে বলে নিয়ে গেল, নিয়ে যায় আসে, যায় দেখে ওখানে কিছু লোকজন, ওখানে ওর কি মানে এঙ্গেজমেন্ট হয় আর কি, ওকে আংটি পরায়, আংটি পরার পর বুঝতে পারছে মানে ব্যাপারটা কি। ওর ভাইকে অনেক বলে বলছিল, বড় ভাইকে শুভকে অনেক বলছে, শুভ কিছু করে না, ওর ভাই বলে তোকে এখানে রেখে আগামী কালকে তোর বিয়ে,
এবং যোগাযোগ করা অফ করে দেয়। ও বিশ্বাস পেয়েছিল কার কাছে?
১২ তারিখে বানপত্র হয়েছে, ১৩ তারিখে ওর বিয়ে, তখন নাকি কি সত্য কি মিথ্যা আমি জানি না। ও বলে ওর মামতো বোনটা কইছে দেখ আমার তো গরমিন্দ বন্ধ করে রাখছে, আমি যেতে পারবো না, তুই আমার জন্য কিছু বিষ আনি দে, আর নয়তো আমাকে ঘর থেকে ছেড়ে দে, কিন্তু গরমিন্দ তালা মারি রাখছে। সাবি ওর মামার কাছে, যাই হোক বাইরের থেকে ওর মামতো বোনের সাথে ওর সাথে কথাবার্তি হয়, ওর মামতো বোনে বলে কি কাগজ করি বিষ আনি দিছে, প্রথমে বিষ খাইছে, বিষ খাইয়া দেয় কোনো কিছু হয় না, পরবর্তীতে ফ্যানের সাথে নিজের উল্লা দিয়া ফাঁস দিছে। ওর মামা এসে দরজা খুলে দেয় কি সুবর্ণা জ্বলে রয়েছে, ওই অবস্থায় আর কি ওরা মেডিকেল নিয়ে যায়, মেডিকেল নিয়ে যাওয়ার আগে মা মারা যায়।
ওর বয়স কত ছিল যখন ওই কাজটা করেছে? কোন ক্লাসে পড়তো? ইন্টারমিডিয়েটে পড়তো?
তখন ইন্টারমিডিয়েট পড়তো।
প্রিয় শ্রোতা, রুবেলের অবস্থা খারাপ হচ্ছে, ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। গল্পটা এখানেই শেষ। ইনফ্যাক্ট ওর 34 বছরের জীবনকে আমরা 2 ঘন্টার মধ্যে এখানে উপস্থাপন করেছি। যখন হাসির তখনও হেসেছে, যখন কান্নার তখনও কেঁদেছে, যখন ফাঁসির মুহূর্তটা এসছে ঠিক সেই মুহূর্তে ও যে ফিলটা পেয়েছে সেটা আরেকবার এখানে অনেরে মঞ্চস্থ হয়েছে। আমি সত্যি সত্যি নিরুপায়, আমার আসলে আর কিছুই বলার নেই। আমি কাউকে কিছু বলতে চাই না, না বলতে চাই বিকাশকে কিংবা শুভকে কিংবা আমার যে আজকে গেস্ট রুবেলকে কিংবা যে সুবর্ণা চলে গেল আমাদের ছেড়ে তাকে। শুধু একটা কথাই বলতে চাই, মানুষ আমরা যেন মনুষ্যত্ব হারিয়ে না ফেলি, আমরা যেন কোনোভাবেই আমাদের ধর্মের জন্য হোক কিংবা আমাদের সমাজ রক্ষার জন্য হোক কিংবা আমাদের পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য হোক, যেটার জন্যই হোক না কেন, আমরা যেন এমন সিদ্ধান্ত কার উপর কখনো চাপিয়ে না দিই যেটার জন্য সে দুনিয়া ছেড়ে যেতে বাধ্য হয়। আমরা একবার বোঝাব, বারবার বোঝাব, প্রতিনিয়ত বোঝাব, সারা জীবন ধরে বোঝাব। সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা খুব মূল্যবান জীবন নিয়ে দুনিয়াতে আসি খুব সাময়িক সময়ের জন্য। আমাদের নিজেদের জীবনটা যতটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক ততটাই আমাদের চারপাশে যারা বসবাস করেন তাদের জীবনটা গুরুত্বপূর্ণ। আমার কোনো আচরণে ওই মানুষটা যেন দুনিয়া থেকে চলে না যায়, তাহলে যে সৃষ্টিকর্তার জন্য আমি এত কিছু করলাম, যে মানুষটা আমার জন্যই চলে গেল দুনিয়া থেকে, সেই সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমি কি জবাব দেব? সে তো বলেছে, তুমি যদি একটা মানুষকে হত্যা করো তাহলে পুরো মানব সভ্যতাকে হত্যা করলে। অনেক ভালো থাকুন সবাই, আজকের মতো শুভরাত্রি।
মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া আমার কথা পাবো কার আমি, এ ব্যথা জানাবো কার আমি, এ ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া আমার কথা পাবো কার আমি, এ ব্যথা জানাবো। কে বলো আর শুনবে গান, রাঙিয়ে দেবে আমারে প্রাণ, কে বলো আর শুনবে গান, রাঙিয়ে দেবে আমারে প্রাণ। শিউলি ফুলের মালা গেঁথে কারে পরাবো কার আমি, এ ব্যথা জানাবো। মনে আমার শৈবে না যে সে ব্যথা, বলো না গো বিদায়ের বারতা। কে আছে আর বন্ধু আমার, দুঃখ সুখের কথা শোনার, কে আছে আর বন্ধু আমার, দুঃখ সুখের কথা শোনার। কার নয়নের আশা নিয়ে মন ভরাবো কার আমি, এ ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া আমার কোথা পাবো কার আমি, এ
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Exclusively on FusionBD.com.